এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
Boot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আপনি সবসময় ভালোর দলেই। আমি ইউশ, ভূত ডট কম এর মডারেটর। বর্তমানে আমি খুলনাতে বসবাস করছি। এপিসোড 72 এবং 76 আমার মোস্তফা চাচার ঘটনা সিলেক্ট হয়েছিল। এর শেষ বাকি অংশটুকু এবার পাঠালাম। আশা করি সবার ভালো লাগবে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই দেরি করে ঘটনা পাঠানোর জন্য। আমি COVID-19 আক্রান্ত ছিলাম, বহুদিন যাবত আমি ঘটনা পাঠাতে পারিনি। চলে যাচ্ছি ঘটনায়। সার সংক্ষেপ, ঘটনাটি ছিল মোস্তফা চাচার অভিশপ্ত পুরনো বাড়িকে নিয়ে। প্রতিদিন এলাকায় মৃত্যুর মিছিল শুরু হলে কবিরাজ ডেকে সমস্যার সমাধান করা হয়। হয়তো এই সমাধান ছিল তাদের জন্য সাময়িক। মোস্তফা চাচা অনেক খুশি হন যে তার জীবনের ওপর দিয়ে এই কালো শক্তি ভার হয়তো নেমে গিয়েছে। 2011 সালটি ছিল তার এবং তার পরিবারের জন্য বিভীষিকাময় একটি বছর, কারণ মোস্তফা চাচা হারিয়েছেন নিজের আপন ভাই ও নিজের মেয়েকে। সেই সাথে চোখের সামনে নিজের অন্যান্য পরিবারের সদস্যদের গুরুতরভাবে আহত হতে দেখেছেন। সে সময় কনক চাচার সহায়তায় সেই পুরনো বাড়ির ভয়ানক কালো শক্তির হাত থেকে নিস্তার পেয়েছিলেন তিনি। যারা পূর্বের ঘটনা জানতে চান, এপিসোড 72 ভূতরে পুকুর এবং এপিসোড 76 মৃত্যুর মিছিল ঘটনাটি শুনে নেবেন। মোস্তফা চাচা তার বাসাটি কবিরাজ দিয়ে বন্ধ করানোর পর 11 মাস কোনো সমস্যা কোথাও কোনোভাবে হয়নি। 11 মাস পর মোস্তফা চাচা তখন পরিবার সহ নারায়ণগঞ্জে বদলি হয়ে এসেছেন। মাত্র 2 মাস হয়েছে এখানে, আগেও বহুদিন নারায়ণগঞ্জে ছিলেন বিধায় সব তার চেনা জানা। বাসাতে তার ছেলে নোমান ও তার স্ত্রী, সে সময় তারা এই তিনজনই থাকতেন। এই 2 মাস কিংবা আগে 9 মাস তাদের কোনো সমস্যা হয়নি, যেহেতু তারা এই আতঙ্ক হতে নিজেদের মানসিকভাবে কিছুটা শক্ত করেছিলেন। ঘটনা এক, একদিন রাতের বেলা নোমান ভাইয়ের ঘুম ভেঙে যায়, প্রচণ্ড ভয়। সে উঠে আশেপাশে তাকাতেই একটি কালো ছায়া তার সামনে দেখতে পায়। কয়েক সেকেন্ড সাহস করে যেই না আব্বু আম্মুর রুমে যাবে বলে ঠিক করে, তার আগেই বাবা মা এসে লাইট জ্বালিয়ে জিজ্ঞেস করে, নোমান ঠিক আছো? নোমান ভাই ভয়ে কাঁচুমাচু হয়ে বলে, সে কালো ছায়া যেতে দেখেছে। নোমান ভাইয়ের বাবা মা তাকে সান্ত্বনা দিয়ে তাদের সাথে ঘুমাতে নিয়ে যায়। পরের দিন বেশ গভীর রাতে আবারও নোমান ভাইয়ের ঘুম ভেঙে যায়, আর আবারও সেই অবয়ব দেখতে পায়। এবারও তার বাবা মা ছুটে আসে, কিন্তু কেন আসে সে বুঝতে পারে না, কারণ সে তো চিৎকার বা আওয়াজ করেনি। সে আন্দাজ করে ফেলেছে যে তার বাবা মাও এই ভয়ের শিকার হচ্ছেন প্রতিদিন। নোমান ভাইকে শান্ত করা হল। নোমান ভাই মোস্তফা চাচাকে জিজ্ঞেস করেন, তোমরা কিভাবে বুঝলে আমি ভয় পাচ্ছি? মোস্তফা চাচা বলতে চাইলেন না। নোমান ভাই জোরাজুরি করতে লাগলেন, মোস্তফা চাচা এবং চাচি দুজনেই একই স্বপ্ন দেখছেন প্রতিদিন, সেটা বললেন। রোমানা আপু প্রতিদিন রাতে তাদের স্বপ্নে এসে বলছেন, আমাকে এরা যেমন মেরে ফেলেছে, আরো অনেক মেয়েই মারা যাবে, ওরা আমাদের শান্তি দেবে না। এই বলে রোমানা আপু কান্নায় ভেঙে পড়েন, আর সাথে সাথে তাদের ঘুম ভেঙে যায়, আর চোখের সামনে কালো ছায়া যেতে দেখেন। এভাবে 7টা রাত পার হয়ে যায়। তাদের ভয় ক্রমশ বাড়তে থাকে, তাদের কাছে স্বপ্ন আরও শক্তিশালী হতে থাকে। এভাবে চলতে থাকলে তারা মানসিক রোগী হয়ে যাবেন। তাই মোস্তফা চাচা আবার কনক চাচাকে ডাকেন, বলেন তাদের আবার সমস্যা দেখা দিচ্ছে। সেই সাথে রোমানা আপুর মৃত্যু বার্ষিকী সামনেই তাদের ভয় যেন আরও বেড়ে যাচ্ছে। কনক চাচা সেই পুরনো কবিরাজকে কল দেন, কিন্তু কোনোভাবেই তাদের কোনো খোঁজ পান না। অনেক অদ্ভুত হলেও সেই 8 জন কবিরাজের কারো কোনো খোঁজ পাচ্ছেন না তারা। কনক চাচা 3 দিন পর খোঁজ পান, যা শোনার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। ঘটনা 2, 11 মাস আগের ঘটনা। মোস্তফা চাচার বাড়িতে 4 জন কবিরাজ ও 4 জন চেলা মিলে বাসার সমস্যা সমাধান করতে আসেন। সব তাদের কথা মতো হচ্ছিল, সমস্যার সমাধানও হয়। কিন্তু বড় কবিরাজ একটা ভুল করে বসেন সেই সময়। কবিরাজগণ যখন বাড়ির পেছনে মাটি খুঁড়ে কিছু পুরনো হাড্ডি ও মাথার খুলি পান, তারা সেটা নিয়ে যায়, সেই সাথে তিনি নিয়ে যান কিছু কালো কাপড়ে মোড়ানো একটা থলে। সবাই ভাবে হয়তো কবিরাজ সমস্যা সমাধান করে ফেলেছেন, কিন্তু নতুন আরেক বিরাট ভয়ানক সমস্যার তালা খুলে দিয়েছেন তিনি। বাসাটি বন্ধ করে দেওয়ার পর কবিরাজ যে যার মতো চলে যায়, কিন্তু সেটিই ছিল সবার জীবনের শেষ কাজ। বড় কবিরাজ সেদিন দুপুরেই পানিতে ডুবে মারা যায়, আর বাকি সাতজনের মধ্যে যেই চেলার ওপর জির হাজির করা হয়েছিল সেও মারা যায় সেদিন বিকেলে। বাকি ছয়জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু আর বাকি দুজনের খোঁজ পরে আর কোনোভাবেই পাওয়া যায়নি। কিন্তু প্রত্যেকের মৃত্যু কমন ছিল পানি, সবাই পানির সংস্পর্শেই মারা গেছে। কনক যে সব শুনতে পান আরেক কবিরাজের কাছ থেকে, যে সেই বড় কবিরাজের কাছে সেই সব বিস্তারিত তাকে জানান। কনক চাচা তার বর্তমান সমস্যার জন্য সাহায্য চাইলে কবিরাজ সরাসরি মানা করে দেন আর বলেন এই ভয়ানক কাজের মধ্যে না জড়াতে। কিন্তু সেই কবিরাজ একটি উপকার করেন, সে আরেকজন কবিরাজের খোঁজ দিয়ে যান। ঘটনা তিন, কনক চাচা দেরি না করে সেই কবিরাজের সন্ধানে বের হন। কবিরাজ একটু দূরে থাকাতে কনক চাচা ও মোস্তফা চাচার পরিবার সহ তারা সবাই সেই কবিরাজের উদ্দেশ্যে রওনা হয়। কেউ কাউকে একা রেখে যেতে চাচ্ছিল না। কবিরাজের কাছে পৌঁছানোর পরও চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, তারপর সেই কবিরাজের দেখা মিলল। কবিরাজ দুই মিনিট চুপ থাকার পর বললেন, আপনাদের অবস্থা খারাপ, অনেক ভয়ানক কালো শক্তি আপনাদের পেছনে লেগে আছে, আপনাদের সাথে যারা যারা যুক্ত হবে তাদেরও বিরাট ক্ষতি হবে। কবিরাজ দুই দিন সময় চান আর বলেন সে নিজেই নারায়ণগঞ্জ এসে তাদের সাথে দেখা করবে। দুদিন পর কবিরাজ আসতে পারেন না, কয়েকদিন পরে তিনি আসেন। কবিরাজ যা বলেন, আপনাদের এখন দুটি বিপদ, দুটি বিপদের একটি হল আপনাদের সেই পুরনো বাসায় বেশ কিছু কালো জাদুর অংশবিশেষ ছিল যা সেখান থেকে তুলে ফেলা হয়েছে। সেখানে যারা আগে কালো জাদু করত সেটি ছিল তাদের জন্য অনেক মূল্যবান, সেই সাথে তাদের কাজের বাধা সৃষ্টি করা হয়েছে, তাই প্রতিশোধ তারা নেবেই, যেভাবেই হোক নেবেই। দ্বিতীয় বিপদ, সেই বাড়িতে অনেক জিনের বসবাস তাদের স্বাভাবিক জীবনে অনেক সমস্যার সৃষ্টি করেছেন আপনারা, যার কারণে তারা অনেক ক্ষেপে আছে। সুযোগ পেলেই আপনাদের এবং সেই এলাকার মানুষদের ওপর হামলা করবে। বাসা বন্ধ করা বিধায় কিছু এখনো করতে পারছে না, কিন্তু সেই সুরক্ষা বেশি দিন টিকবে না, কারণ ওরা শক্তিশালী বদজিন। কিন্তু মোস্তফা চাচা সমাধান চান। কবিরাজ বলেন, সমাধান কিসের দেব? আপনাদের এই বাসা বন্ধ করে দিলেও আপনারা বাইরে তো যাবেন, আর আপনাদের শরীর বন্ধ করলেও ওরা তো এতই শক্তিশালী যে তাবিজ কোনো কাজেই আসবে না, কিভাবে সমাধান দেব? সমস্যা তো অনেক জায়গায়। কবিরাজ তবুও বাসা বন্ধ করে দেন আর প্রত্যেককে একটা করে তাবিজ দিয়ে বলেন, কোনোভাবেই এই তাবিজ যেন কেউ না খোলে। আর বাসার দরজার পাপোশের নিচে লাল কাপড় দেন, বলে যান এই কাপড় যেন সবসময় ঠিকঠাক থাকে, পাপোশ পরিষ্কার করা হলেও রাতে যেন অবশ্যই আবার জায়গা মতো রাখা হয়। রোমান ভাইয়ের ভয় আর আতঙ্ক যেন ক্রমশ বাড়তে থাকে। কবিরাজ চলে যাবার পর সেই রাতটা কেটে গেছে, কিন্তু বিরাট অজানা চাপা ভয় কাজ করছে সবার মধ্যে। অপরদিকে মোস্তফা চাচা, যিনি কিনা এক বছরও হতে পারল না তার মেয়ে হারিয়েছেন, তার আপন ভাইকে হারিয়েছেন, প্রতিরাতে অজানা ভয়ের মধ্যে গুমড়ে গুমড়ে মরছেন। কবিরাজ চলে যাওয়ার পর দ্বিতীয় রাতে বাসার মধ্যে একটা আওয়াজ আসতে শুরু হয়। নোমান ভাই, মোস্তফা চাচা ও চাচি সবাই এক রুমে বসে আওয়াজটা শুনতে পান। আওয়াজটা কিছুটা কাঠের মধ্যে পেরেক ঢুকানোর শব্দ। তিনজনই আওয়াজটা শুনতে পাচ্ছেন আর ধীরে ধীরে আওয়াজটা যেন কাছে চলে আসছে। এভাবে ২০ ৩০ মিনিট পর তাদের বাসার প্রতি জানালায় খটখট আওয়াজ শুরু হতে থাকে। ভয়ে আতঙ্কে সবাই সুরা কালাম যা জানেন পড়তে শুরু করেন। বাসার লাইট জ্বালানো, তবু এই পরিবেশ এতটাই ভয়ানক হয়ে ওঠে যে কারো শরীর কাটা দেবে। খটখট আওয়াজ হঠাৎ করে এবার এত জোরে থাবা দেওয়ার আওয়াজের মতো শুরু হলো যেন এখনই সব জানালা ভেঙে যাবে। প্রতি রুম থেকে বিকট জানালায় বাড়ি মারার শব্দ আসছে। বাইরে মনে হচ্ছে যেন হাজারো কুকুর একসাথে বাসার চারিদিকে গোল হয়ে চিৎকার করে কান্না করছে, আর সেই সাথে জানালার বিকট শব্দ হচ্ছে। তাদের সবার মনে আসা একটাই, হয়তো আজান দিলে সব ঠিক হয়ে যাবে। আর সেটাই হল, কিছুক্ষণ পর ফজরের আজান হল আর সব আগের মতো স্বাভাবিক। তিনজনের জানে যেন পানি এলো। মোস্তফা চাচা এবার সকাল সকাল সবাইকে নিয়ে চলে গেল আরেক কবিরাজের কাছে। কবিরাজের কাছে যেতে যেতে বিকাল। কবিরাজ সব শুনে তাদের জানায় কাল রাতে ওরা সব প্রতিশোধ নিতে এসেছিল, হয়তো আপনারা কেউ বেঁচে থাকতেন না, বাসা বন্ধ আর তাবিজ ছিল বলে হয়তো বেঁচে গেছেন, কিন্তু এই সুরক্ষা বেশিদিন টিকে থাকবে বলে মনে হচ্ছে না। মোস্তফা চাচা এবার কান্নায় ভেঙে পড়লেন, সে শুধু শান্তি চায়। কবিরাজ চার বোতল পানি ভরে দেন, এই পানি ঘুমানোর আগে বাসার প্রত্যেক কোণায় ছিটিয়ে দিতে বলেন। কয়েকটা ছোট প্লেটে লাল কালি লিখে দিয়ে বলেন এই প্লেটে কিছু খাবার রেখে দিবেন প্রতি রাতে, প্রতিটা প্লেটে খাবারের পরিমাণ সমান দিবেন, কোনোটাই যেন কম বেশি না হয়, আর সেই খাবারে দেবেন যেটি আপনারা রাতের বেলা খেয়েছেন। প্লেট সেভাবেই সাজাবেন যেভাবে একজন অতিথিকে আপনারা খেতে দেন। প্লেটগুলো রাতে এমনভাবে রাখবেন যখন সবাই ঘুমিয়ে যায়, অর্থাৎ মাঝরাতে সদর দরজার সামনে রেখে দেবেন। কাজটা অবশ্যই পুরুষ কেউ করবে। আর সর্বশেষে কিছু কাঠ জাতীয় জিনিস দেবেন যা পুড়িয়ে ধোঁয়া সৃষ্টি হবে, এর মধ্যে কিছু সরিষা দানা দিয়ে পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে, প্রতিদিন রাতেই করতে হবে, আর দরজার পাপোশের নিচের কাপড় যেন কোনোভাবেই না সরে। ঘটনা চার। প্রথম রাত কাঠ পুরানো পানি ছিটানো সব কাজ শেষ করে এবার বাসার দরজার সামনে খাবারের সাতটা প্লেট সাজিয়ে রাখা হল। কাজটা মোস্তফা চাচা করতে চাইলেন। রাত দুইটার সময় দরজা খুলে সাতটা প্লেট সুন্দরভাবে সাজিয়ে রেখে দেন। সেদিন রাতে কোনো সমস্যা দেখা দেয়নি। সকালবেলা আজানের পর যখন তারা প্লেট নিতে দরজা খুলল, দেখল প্লেট একটাও নেই। তারা প্লেটগুলো রান্নাঘরে সম্পূর্ণ ধোয়া অবস্থায় পান। দ্বিতীয় রাত ঠিক আগের মতো সব কাজ ঠিকঠাক মতো হয়েছে, কোনো সমস্যা হয়নি। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠতম রাত কেটে যায় ঝামেলাহীনভাবে। সপ্তম রাত পানি ছিটানো কাঠ পুরানো শেষে এবার মোস্তফা চাচার শেষ কাজ দরজার সামনে খাবার রেখে আসা। মোস্তফা চাচা ঠিক আগের মতোই সবগুলো প্লেট বাইরে রেখে যান। মোস্তফা চাচার প্লেট রাখার পর ঘরে ঢুকবেন, ঠিক তখনই ঘাড় ঘুরিয়ে একটু দেখেন ছয় সাতজন দানব আকৃতির লোক হাঁটু ঘেড়ে বসে আছেন, তাদের চেহারা বিভৎস রকমের বাজে। মোস্তফা চাচা এটা দেখার পর কিছু বুঝে ওঠার আগেই সেই দানবগুলো মোস্তফা চাচার গলা একজন চেপে ধরে শক্ত করে, সেই অবয়ব গলা চেপে ধরে রেখেছে, তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। মোস্তফা চাচা বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। চাচি চাচার দেরি দেখে দরজা খুলে দেখেন মোস্তফা চাচা অজ্ঞান হয়ে পড়ে আছেন, আশেপাশে কোনো প্লেট কিছুই নেই। মোস্তফা চাচাকে ঘরে আনা হয়। ঘটনা পাঁচ। মোস্তফা চাচার অবস্থা দেখে সেদিন সকালেই কনক চাচা কবিরাজকে আসার জন্য জোর করেন। দুপুরের পর কবিরাজ আসেন, সব শোনেন। কবিরাজ বলেন গতকাল রাতে যে প্লেটগুলোতে খাবার দেয়া হয়েছিল সেটার ওপর লাল কালির লেখা উঠে আছে, যার কারণে ওদের ওপর সেটি আর কাজে দেয়নি, বরং ওরা সুযোগ পেয়ে হামলা করেছে। কবিরাজ শেষে বলেন এবার হয়তো আমার বাঁচাও অনিশ্চিত, তবুও আপনাদের জন্য পুরো সহযোগিতা করব। কবিরাজ আবার নতুন করে পানি দিয়ে যান। রাতের বেলা মোস্তফা চাচার প্রচণ্ড জ্বর আসে, আর বাসাতে কনক চাচাও ছিলেন। মোস্তফা চাচার শরীরের অবস্থা খারাপ হতে থাকায় ডাক্তার আনানো হয়। ডাক্তার সাধারণ জ্বর ভেবেই শুধু হাইডোসের প্যারাসিটামল দিয়ে যান। মোস্তফা চাচা অসুস্থ হওয়ায় এবার রাতের কাজটা কে করবে, না হয় কনক চাচা অথবা নোমান ভাই? রাতের বেলা সব পানি ছিটানো কাঠ পুরানো, শুধু প্লেটে খাবার দেওয়া হয় না। কবিরাজ সে ব্যাপারে কিছু বলেনি, আর প্লেটগুলো তো নেই। কনক চাচা কবিরাজকে সাথে করে ফোন করলেও কবিরাজকে পাওয়া যায় না। রাত বাড়ছে, সবার মাথায় একটাই চিন্তা, প্লেটগুলো তো দেয়া হল না, তাহলে আজ রাতে আবার কিছু হবে না তো? রাত গড়িয়ে যাচ্ছে, সবার মাঝে শুধু ভয়। হঠাৎ করে সবাই একটা সুন্দর গন্ধ, অর্থাৎ মিষ্টি গন্ধ পান। এত সুন্দর গন্ধ নাকি কেউ কখনো পাননি। এই গন্ধ তাদের রাতের শেষ স্মৃতি। সবাই চোখ খুলে দেখেন সকাল হয়ে গেছে। রাতে ওই গন্ধ পাওয়ার পর কারো কিছু মনে নেই, তাদের মনে হলো যেন সকালবেলায় ঘুম থেকে উঠলেন। সকাল থেকেই কবিরাজের খোঁজ করেন, অতঃপর জানতে পারেন সেদিন রাতেই কবিরাজের লাশ পানিতে পাওয়া যায়। এই নিয়ে 10-12 জন কবিরাজের মৃত্যু ঘটে গেল। 2011 সালে সেই মোস্তফা চাচার ভাই মৃত্যুর পর পুরনো বাসা থেকে শুরু হল এই মৃত্যুর মিছিল, যেন এখনও সময়ের সাথে পাল্লা দিচ্ছে। এভাবে ভয় আতঙ্কের সাথে একটি পরিবারের দিন পার হয়ে যায়, না হয় কোনো সমাধান, না আছে কোনো শান্তি। দিন শেষে সেই পরিণতি মৃত্যুর মিছিলে নাম লেখানো। আমি যখন ঘটনা শুনছিলাম তখন এত অগোছলভাবে বলছিলেন কনক চাচা যে আমি তাল হারিয়ে ফেলছিলাম বারবার, মিলিয়ে লিখেছি, বিধায় অনেক ভুল ভ্রান্তি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2014 সাল পর্যন্ত মোস্তফা চাচার পরিবার এভাবেই যুদ্ধ করে যান অজানা শক্তির সাথে। 2015 সালে জানুয়ারি মাসে মোস্তফা চাচার স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান। চাচি নাকি দিন দিন শুকিয়ে যান আর মানসিক ভারসাম্য হারান দিন দিন। নোমান ভাই বাকি দশটা স্বাভাবিক মানুষের মতো ছিলেন না, সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক কথাই বলতে পারলাম না, চেয়েছিলাম পুরো সবকিছু বলবো কিন্তু অগোছালোভাবে ঘটনা কালেক্ট করায় আর সীমাবদ্ধতা থাকায় হয়ে উঠল না। ২০১৬ সাল, ঘটনা ৬। কনক চাচার মেয়ে মিমাপু আগা গোড়ায় সে মোস্তফা চাচার ঘটনা সম্পর্কে অবগত, নিজের কাছের চাচা হওয়ায় শুরু থেকে সব ঘটনা জানত। তাই একদিন রাতে সব বান্ধবীরা ভয়ানক ঘটনা শোনার জন্য আগ্রহ দেখায়। মিমাপু উত্তেজনা সামলাতে না পেরে সেই ঘটনা বলতে থাকে। সেদিন রাতেই মিমাপু ওয়াশরুমে গেলে দরজা হুট করে লেগে যায় আর ভেতর থেকে সেই আগের মতো রোমানা আবু যেন কাকুর্তি মিনতি করছিলেন। মিমাপুর চিৎকারে বাইরে সবাই জড়ো হয়ে গেছেন কিন্তু কেউ দরজা খুলতে পারছেন না আর ভেতর থেকে জীবন ভিক্ষা চাইছে মিমাপু। কিছুক্ষণ পর সম্পূর্ণ বাসা নিস্তব্ধ হয়ে গেল, দরজা একা একা খুলে যায় সম্পূর্ণ আর ভেতরে রক্তাক্তভাবে পড়ে আছে মিমাপুর নগ্ন লাশ। যেমন রোমানাপুর মৃত্যু ঘটেছিল হুবহু সেইভাবেই প্রাণ হারান মিমাপু। আমি সব শুনে থ হয়ে যাই, নিজের মেয়ের মৃত্যুর কথা কনক চাচার কাছে শুনে। চাচা চোখ মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমার তখন মনে হল ঘটনা শুনতে চেয়ে হয়তো আমি অপরাধ করে ফেলেছি। সর্বশেষ নোমান ভাই একটা তার মায়ের মৃত্যুর আগে স্বপ্ন দেখেন, রোমানাপু তাকে বলছে আমাদের সবাইকে শেষ করে দেবে, আমাদের সবাইকে শেষ করে দেবে, আমাদের সবাইকে শেষ করে দেবে। হয়তো কথাটি সত্যি বনে গেল। ২০১৫ সালে রোমান ভাইয়ের মায়ের মৃত্যু, ২০১৮ সালে মোস্তফা চাচা হার্ট ব্লক হয়ে মারা যান, ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান নোমান ভাই। জানি না তাদের এই তিনজনের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল নাকি অলৌকিক কিছু, নাকি তারাও এই মৃত্যুর মিছিলের সামিল। শুরুটা ছিল মোস্তফা চাচার ভাই নজরুল চাচার মৃত্যু থেকে, এরপর রোমানা আপু ইমাম সাহেবের মেয়ের মৃত্যু, শুরু থেকে এই পর্যন্ত সব কবিরাজের পানিতে মৃত্যু, এলাকায় একটানা বহু লোকের মৃত্যু। আসলে শুরুটা কি এখানেই ছিল নাকি এটা অন্য কোথাও? এই মৃত্যু মিছিল আদৌ থেমেছে কিনা জানি না, কারণ প্রায় ওই বাড়ির সামনে লোকের চিৎকার শুনতে পাওয়া যায়। রোমানাপুর লাশ যে বাড়িতে পাওয়া গিয়েছিল সেই বাড়িতে আজও কেউ বেশি দিন থাকতে পারে না। ইমাম সাহেবের মেয়ে ঝুলন্ত লাশের সেই গাছের নিচে নাকি নগ্ন অবয়বের দেখা মেলে। কতজন এই মৃত্যু মিছিলের সামিল কে জানে, হয়তো আজও রাতে কেউ সামিল হতে যাচ্ছে। সবশেষে আমি কৌতূহলে কনক চাচাকে প্রশ্ন করলাম, সবার ঘটনায় বুঝলাম কিন্তু নজরুল চাচার স্ত্রী কোথায় গেলেন, যিনি কিনা নিজেই তার স্বামীর পা কেটে ফেললেন? কনক চাচার উত্তরে আমি ধাক্কা খাই। সে বললেন যেবার প্রথম বাসা উধাও হয়ে যায় সেদিন রাতেই তিনি গায়েব হয়ে যান, তাকে আর পাওয়া যায়নি। সবার ধারণা তার লাশ সেই বাড়ির নিচে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব একটা স্বাভাবিক জীবন্ত মানুষ উধাও? যারা প্রথম ও দ্বিতীয় পর্ব শুনতে চান তারা 72 ও 76 এপিসোডে পেয়ে যাবেন। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, দেরি করে ঘটনা পাঠানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাকে অনেকেই ফেসবুকে মেসেজ দিয়েছিলেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই দোয়া করবেন, আমি ইউশ খুলনা থেকে। চমৎকার একটা ঘটনা ইউশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনার নেক্সট ঘটনার অপেক্ষায় থাকলাম, আশা করছি সেটাও আমরা দ্রুত পেয়ে যাব। আমরা আবারও আপনাদের জানাই আপনাদের কাছে হয়তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.bhuj@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরের ঘটনা।
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
Bhoot.com with Russell.
আসসালামু আলাইকুম। Bhoot.com এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি আমি যার কাছ থেকে পেয়েছি তাকে আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন আলামিন। আলামিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে। এই লাহোরিয়া ইউনিয়নের পাশেই রয়েছে একটি পুরাতন ইটের ভাটা। এই ইটের ভাটা কেন্দ্রিক একটি ঘটনা আলামিন আমাকে পাঠিয়েছে এবং এই ঘটনাটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনাটির শুরুটা হয় 1995 বা 1996 সালের দিকে। ভালোই চলছিল সেই ইটের ভাটা। হঠাৎ করে একটি সমস্যা দেখা দেয়। ইটের ভাটায় যখন ইট পোড়ানো হবে, সেই ইটগুলি আগে তৈরি করে মাটিতে শুকানো হয়। এই শুকানো ইটগুলি পরবর্তীতে স্তরে স্তরে সাজিয়ে আগুন লাগিয়ে ইট পোড়ানো হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পোড়ানোর পর আগুন মানে যখন থেমে যায় তখন সেই ইটগুলো আস্তে আস্তে বের করে নিয়ে আসা হয়। এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত আছেন। সাধারণত শীতকালের দিকে ইটের ভাটার এই ইট পোড়ানোগুলো শুরু হয়। এমনই একটি শীতের সিজন যখন ইটগুলি বানিয়ে শুকানো হচ্ছিল, এক রাত্রে তখন সবাই ঘুমিয়েছিল। সাধারণত ইটের ভাটায় কেউ পাহারায় ছিল না। তখন সকালে উঠে দেখা গেল যেখানে ইটগুলো শুকানোর জন্য রাখা হয়েছিল এবং কিছু ইট শুকিয়েও গিয়েছিল, সেগুলো কে যেন তছনছ করে রেখে গেছে। কে বা কারা? ইটের ভাটার মালিককে যখন বিষয়টি জানানো হল, তখন তিনি সহ অন্যান্য সবাই ভাবলেন যে আশেপাশের কোনো দুষ্টু লোক এই কাজগুলি করেছে। তখন তারা চিন্তা করলেন যে আশেপাশে দেখি একটু খোঁজ খবর নেই কারা এই কাজটি করেছে। তো খোঁজ খবর নিয়ে আসলে তেমন কোনো তথ্য বা কোনো ক্লু তারা উদ্ঘাটন করতে পারলেন না। পরের দিন একই ঘটনা, তখনও তারা ভাবলেন এটি নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ। তৃতীয় দিনও একই ঘটনা, এবার আর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা ধৈর্য ধরতে পারছিলেন না। ইটের ভাটার মালিক, তিনি ইটের ভাটার যে স্টাফ এবং শ্রমিকরা আছেন তাদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করে দিয়ে পাহারায় বসিয়ে দেন। প্রথম দিনে 4-5 জন পাহারায় থাকে। অদ্ভুত বিষয় হচ্ছে পাহারা দেওয়ার পরে এই কাজটি বন্ধ হয়ে যায়। টানা 7 দিনের মতো পাহারা দেওয়া হয়, 7 দিন এই ধরনের কোনো ঘটনা ঘটে না। তখন সবাই নিশ্চিত হয় এই কাজটি আসলে মানুষেরই কাজ, যেহেতু পাহারা দেওয়া হচ্ছে এই জন্য আসতে পারছে না। তারপরে পাহারা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এই ভাবা হয় যে হয়তো বা আর কেউ এখানে এসে এইসব ভাঙচুর করবে না। যেদিন পাহারা কেউ দেয়নি সেই রাত্রেই ঘটে একই ধরনের ঘটনা। কে বা কারা এসে এই ইট তছনছ করে দিয়ে যায়, ভেঙে চুরমার করে দিয়ে যায়। তখন ইটের ভাটার মালিক আরো বেশি করে পাহারা জোরদার করেন। 3 দিনের মাথায় অদ্ভুত একটি ঘটনা ঘটে। 3 দিনের মাথায় যারা পাহারায় ছিলেন 3-4 জন ব্যক্তি, ওনারা হঠাৎ ইটের ভাটার একটা পাশ থেকে শব্দ শুনতে পান। মনে হচ্ছে যেখানে ইটগুলো শুকিয়ে স্তূপ করা হয়েছে, কে বা কারা সেই ইটগুলি নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। কারণ শুকানোর আগে ইটগুলো খুব দুর্বল থাকে, সামান্য আঘাতেই সেটা ভেঙে যায়। তখন তারা দৌড়ে সেই জায়গায় গিয়ে দেখেন ইটগুলি তছনছ করে ভেঙে ফেলেছে। তারা চিন্তা করেন এত তাড়াতাড়ি কোনো মানুষের পক্ষে এতগুলো ইট ভাঙা কিন্তু সম্ভব নয়। তখনও মোবাইলের ব্যবহার এতটা জনপ্রিয় হয়নি, বা তখন মোবাইল কেবল শুরু হচ্ছে বাংলাদেশে, এমন একটা সিচুয়েশন তখন ছিল অতটা মানুষের হাতে তখন মোবাইল পৌঁছায়নি, সামান্য কিছু মানুষের হাতে মোবাইল তখন ছিল। এই জন্য তাদের হাতে আসলে ওই সময় মোবাইল যেহেতু ছিল না, এই জন্য সাথে সাথে তারা খবর মালিককে দিতে পারেননি, কিন্তু পরের দিন সকালবেলা মালিককে তারা অবহিত করেন বিষয়টি সম্পর্কে। তখন মালিক উনি পাহারায় আরো বেশি সংখ্যক লোক নিয়োগ করেন যে আসলে কে করছে এটা। মালিক যেদিন পাহারায় আরো বেশি করে লোক নিয়োগ করেন, ওই রাত্রে সর্বপ্রথম কিছু মানুষের সামনে একটি অদ্ভুত ঘটনা দৃষ্টিগোচর হয়। ওই রাত্রে যারা পাহারায় ছিলেন তারা হঠাৎ করে দেখতে পান কোন একটা ছায়া মূর্তি, বড় আকৃতির মোটা আকৃতির একটি ছায়া মূর্তি ইটের ভাটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন যারা পাহারায় ছিলেন তারা সেই ছায়া মূর্তিটিকে ধাওয়া করেন। ছায়া মূর্তিটি খুব দ্রুত দৌড়ে পাশে থাকা ক্ষেতের মধ্য দিয়ে নেমে চলে যায় এবং নেমে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি পরের দিন মালিককে পাহারায় থাকা ব্যক্তিরা অবহিত করেন। তখন মালিক ভাবেন যে একজন লোক এতগুলো ইট ভাঙবে এটা তো কঠিন, আর এটা কে যে মাঠের মধ্যে দিয়ে নেমে গেল, মাঠের ওপাশে তো কোন বসত ভিটা নাই, তাহলে লোকটি কোথায় গেল, বা মাঠের ওই পাশে তো পানি আর পানি, ওখানে লোকটি কোথায় গেল, এটা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করেও কোনো সমাধান করতে পারেন না। এর পরের দিন যে ঘটনাটি ঘটে সেটি ছিল খুবই ভয়াবহ একটি ঘটনা, এবং মূল ঘটনার শুরুটা আসলে এখান থেকেই। ওই রাত্রে মালিক প্রায় 25-30 জন প্রহরী নিযুক্ত করেন, যে কোনো মূল্যে কে এই কাজটি করছে তাকে ধরতে হবে। সেই রাত্রে যখন রাত 2-3, তখন ইটের ভাটার পাশেই সেই ছায়া মূর্তিটিকে আবার দেখা যায়। তখন 2-3 যখন চিৎকার করে ওঠে, ইটের ভাটার চতুর্দিকে যেহেতু পাহারা ছিল সবাই মিলে ওই ছায়া মূর্তিটিকে ঘিরে ফেলে এবং ওই ছায়া মূর্তিটি মাঝখানে পড়ে যায়। অন্ধকারে এবং চাঁদের আলোতে সবাই উপলব্ধি করতে পারে, এবং যাদের হাতে টর্চ লাইট ছিল তারা যখন টর্চ লাইটটা জ্বালিয়েছে ওই ছায়া মূর্তিটির দিকে লক্ষ্য করে, যখন টর্চ লাইটটা জ্বালায় ওই ছায়া মূর্তিটিকে দেখা যায় না, মনে হয় সেখানে কিছুই নাই। কিন্তু যখনই টর্চ লাইটটি বন্ধ করে চাঁদের আলোতে ওই ছায়া মূর্তিটি দৃশ্যমান হয়। চাঁদের আলোতে দেখতে পায় চার পা বিশিষ্ট একটি ভল্লুক জাতীয় প্রাণী, যেটি আসলে ভল্লুক না, কিন্তু এটি যে কি জাতীয় প্রাণী সেটাও বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু টর্চ লাইট মেরে ওই প্রাণীটিকে দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদের আলোতে দেখা যাচ্ছে। অদ্ভুত একটি বিষয়। প্রায় 25-30 জন মানুষ এই অদ্ভুত প্রাণীটিকে চার চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তখন ওই প্রাণীটি এই মানুষদের ভেতর দিয়েই বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করে। যখনই ওই দিক দিয়ে কোনো একটা দিক দিয়ে সে বের হওয়ার চেষ্টা করে, ওই ইটের ভাটার ম্যানেজারও ওই দিন প্রহরায় ছিলেন, তখন তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সজোরে ওই প্রাণীটিকে আঘাত করে এবং প্রাণীটি ভয়ঙ্কর একটি শব্দ করে লাফ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে নেমে অদৃশ্য হয়ে যায়। এরপরে ইটের ভাটায় এই ইট ভাঙার ঘটনাটি বন্ধ হয়ে যায়, কিন্তু ইটের ভাটার এই ঘটনাটি বন্ধ হয়ে গেলেও ইটের ভাটার ওই ম্যানেজারের সাথে ঘটনাটির কেবল শুরু হয়। যেদিন এই যে রাত্রেই ঘটনাটি ঘটে, তার পরের দিন ইটের ভাটার ম্যানেজারের ছেলের সাথে ঘটে একটি ঘটনা। ইটের ভাটার ম্যানেজারের একটি মাত্র সন্তান ছিল। সে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ক্লাস টুতে পড়ত। পরের দিন তার ছেলে স্কুল থেকে ফিরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় এবং বিকেলবেলা উঠে সে খেলতে যায়। এটা তার প্রতিনিয়ত একটি রুটিন ওয়ার্ক ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন তার ছেলেটি ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠার পর অদ্ভুত একটি বিষয় সবার দৃষ্টিগোচর হয়। এই ছেলেটি কথা বলতে পারছে না, আর সে আর স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। সে চার পা দিয়ে হাঁটছে, ঠিক যেমন বিড়াল, কুকুর, ভল্লুক এরা হাঁটে, ঠিক সেভাবে হাঁটছে। সে কোনো কথা বলতে পারছে না, কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। এই দৃশ্য দেখে তার মা চিৎকার করে ওঠে, আশেপাশ থেকে লোকজন চলে আসে। মুহূর্তের মধ্যে ইটার ভাটার ম্যানেজারের কাছেও সেই খবরটি চলে যায়। সেও দ্রুত বাসায় ফিরে এসে এই ঘটনাটি দেখে, কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সবাই যে কি করবে আসলে বিষয়টি বুঝতে পারছে না, কেন এমনটা হলো। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তিনি কোনো সমাধান দিতে পারেন না। এদিকে ছেলেটি কিছুই খেতে পারছিল না, তার খাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু পানি খেতে পারে। এভাবে প্রথম দিন চলে যায়। দ্বিতীয় দিন নড়াইল সদরে এসে বড় ডাক্তার দেখানো হয়। তিনি অনেকগুলো টেস্ট দেন, কিন্তু সেই টেস্টেও কিছুই ধরা পড়ে, উনিও কিছু বুঝতে পারছিলেন না। তারপর দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়, সেখানেও অনেক ধরনের টেস্ট করে কিছুই ধরা পড়ে না। এদিকে একটি মানুষ শুধু পানি খেয়ে কিন্তু বাঁচতে পারে না। তখন ঢাকা থেকে বলা হয় যে আপনি তাকে বাসায় নিয়ে যান, কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়, তখন তাকে বাসায় নিয়ে আসা হয়। বেশ কয়েকজনের পরামর্শে একজন তান্ত্রিক গোছের মানুষের কাছে তারা শরণাপন্ন হন। তান্ত্রিক বলেন এই ছেলেটির উপর ভয়ঙ্কর এক পিশাচ ভর করেছে, একে এর কাছ থেকে কোনোভাবেই দূর করা আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি ন্যূনতম চেষ্টা করি তাহলে আমার জীবনটাও চলে যেতে পারে। তখন ইটের ভাটার ওই ম্যানেজার খুব হতাশ হয়ে যান। চতুর্থ দিন তার সন্তানটি মারা যায়। মারা যাওয়ার পরেও তাকে গোসল করানো বা দাফনের সময় অনেক কষ্ট করেও তার ছেলের বডিকে সোজা করা যায়নি। ঠিক মৃত্যুর আগে যেমন ছিল সেই অবস্থাতেই তাকে দাফন করা হয়েছে। এমন একটি শোকাবহ ঘটনা যখন ঘটে গ্রামে, তখন আশেপাশে এবং ওই গ্রামের যারা লোকজন আছেন, ইটের ভাটার ম্যানেজারের প্রতিবেশী এবং গ্রামের লোকজন সবাই খুব শোকাতুর হয়ে পড়েন। এমন একটি মর্মান্তিক ঘটনা যে ছেলেটি দুপুরবেলাও স্কুল থেকে ফিরেছে, তার স্কুলের টিচার, তার বন্ধু বান্ধব কেউই আশা করেনি এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এবং চোখের সামনে তার মৃত্যুটা সবাই দেখেছে। ইটের ভাটার ম্যানেজার, উনি যেহেতু একটিমাত্র সন্তান ছিল, উনি শোকাতুর হয়ে পড়েন স্বাভাবিকভাবেই। তারপরে উনি ইটের ভাটার ডিউটি চালিয়ে যাচ্ছিলেন। এর কয়েকদিন পরেই, যেহেতু বেশ কিছুদিন ধরে ইটের ভাটায় এই ইট ভাঙাটা বন্ধ ছিল, যার কারণে এই সময়ের মধ্যে কিছু ইট তারা পরিপূর্ণভাবে রোদে শুকাতে সক্ষম হয়েছিলেন। এই ইটগুলি ভাটায় ধরে ধরে সাজিয়ে তারপর আগুন ধরানো হয়। প্রায় 5-6 দিন ইট পোড়ানো হয়, মানে স্বাভাবিকভাবে ইট যতদিন পোড়ায় আর কি। এরপরে যখন আগুন নিভে যায় এবং ইটের ভাটা ঠান্ডা হয়, তখন শ্রমিকরা যখন ইট বের করতে গেছে সবাই অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে দেখে একটি ইটও পড়ে নাই। ঠিক মাটির তৈরি ইট যেমন ছিল রোদে শুকানোর অবস্থায়, প্রত্যেকটি ইট একই রকম, একটি ইটও পড়েনি, এটা কিভাবে সম্ভব? অথচ তারা প্রচুর পরিমাণ খড়ি আগুনে পুড়িয়েছে, সে খড়িগুলো পুড়ে কয়লা হয়ে গেছে, কিন্তু একটা ইটও পড়ে নাই। আবার শুরু হয় ইট পোড়ানো, একই ইট আবারও পোড়ানো শুরু হয়। নির্দিষ্ট সময় পোড়ানোর পর আবার যখন পোড়ানো বন্ধ হয়, ইটের ভাটা ঠান্ডা হয়, শ্রমিকরা যখন ইট আনতে যায়, এবারও দেখে একটি ইটও পড়ে নেই। সবগুলো ইট একদম আগের মতো আছে, কিন্তু খড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এইভাবে তিনবার চেষ্টা করা হয়। তৃতীয়বার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে মালিক ইট পোড়ানো ছেড়ে দেন, বলে যে এভাবে আর সম্ভব নয়। কেন এমন হচ্ছে? তখন ইটের ভাটার মালিক, উনি একজন বড় হুজুরের শরণাপন্ন হন। হুজুর বলেন, আসলে এই ইটের ভাটার উপর এক পিশাচ ভর করেছে। এই পিশাচ সে চায় না যে এখানে ইটের ভাটা থাকুক এবং এখানে মানুষের আনাগোনা থাকুক। এই জন্য সে প্রথমে ইটগুলো ভাঙচুর করেছে, তারপরে যখন তোমরা তার শরীরে আঘাত করেছ, তার প্রতিশোধ হিসেবে সে ইটের ভাটার ম্যানেজারের ছেলেকে মেরে ফেলেছে। আর এখানে আর কোনোভাবেই ইট পোড়ানো সম্ভব হবে না। পিউলিসানার্স এরপর থেকে ইটের ভাটাটি পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু আপনারা কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়, আরো অনেক ঘটনা সামনে আছে। এদিকে ইটের ভাটার মালিক যিনি ছিলেন, তিনি অন্য কাজে বা অন্য কর্মে লিপ্ত হন, যেহেতু ইটের ভাটাটা বন্ধ হয়ে যায়। উনি স্বপ্নে একদিন দেখেন কোনো ভয়ঙ্কর একটি প্রাণী তাকে এসে বলছে, তোর কোন সন্তানকে আমি বাঁচতে দেব না, কারণ তুই আমার শরীরে আঘাত করেছিস, তোর সাথে ঘটনা কেবল শুরু হয়েছে। উনি স্বপ্ন থেকে যতটুকু বুঝতে পারেন যে সামনে ওনার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। প্রিয় লিসেনার্স, একদিন উনি একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ওনার বাড়ির পথটি ছিল ইটের ভাটার পাশ দিয়েই যাওয়ার। ইটের ভাটার পাশ দিয়ে উনি যখন যাচ্ছিলেন, তখন উনি একাই ছিলেন। ইটের ভাটার পাশে যে রাস্তা চলে গেছে, রাস্তার অপোজিট পাশে একটি বট গাছ আছে। উনি দূর থেকে দেখছিলেন বট গাছের নিচে কিছু একটা বসে আছে। ওনার আশা দেখে ওই জিনিসটি রাস্তা পার হয়ে ইটের ভাটার দিকে যাওয়া শুরু করে। উনি প্রথমে দিকে চিন্তা করেছেন যে বড় আকৃতির কোন শিয়াল বা এই টাইপের কিছু হবে, কিন্তু উনি খেয়াল করছিলেন যে যেহেতু ইটের ভাটার দিকে নেমে গেল, জিনিসটা কি, উনি কিন্তু একবারের জন্য ভাবতে পারেন নাই যে এটি কি সেই পিশাচ। উনি চিন্তা করেছেন সেই পিশাচের আকৃতিটা অনেক বড় দেখেছিলেন, বড় আকৃতির একটি ভল্লুকের মতো, কিন্তু এটির আকার তো অতটা বড় নয়। কিন্তু তারপরেও উনি দেখছিলেন যে শিয়াল যদি হয় সে তো দৌড় দেবে, কুকুর যদি হয় দৌড় দেবে, কিন্তু এত নিশ্চিন্ত মনে কিভাবে চার পায়ে হেঁটে ভাটার দিকে যাচ্ছে? তখন উনি একটু সন্দেহ পোষণ করেন। উনি আস্তে আস্তে ওই জন্তুটির পিছু নেন এবং কাছে গিয়ে টর্চ লাইট জ্বালান। তো টর্চ লাইট জ্বালানোর পরে উনি দেখেন কালো লোমশ আকৃতির একটি প্রাণী উনি চিন্তা করেন এটা কোনো প্রাণী হবে, যেহেতু ওইবার টর্চ লাইট চালানোর পরে ওই অদ্ভুত আকৃতির প্রাণীটা থেকে দেখা যায় নাই, কিন্তু এবার যেহেতু দেখা যাচ্ছে এটা কোনো নিশ্চিত কোনো প্রাণী হবে। কিন্তু তখন উনি যেটি দেখতে পান সেটি ছিল অত্যন্ত ভয়ানক এবং অপ্রত্যাশিত। উনি দেখতে পান যে চার পায়া ওই প্রাণীটি সোজা হয়ে উঠে দাঁড়ায় ঠিক মানুষের মতো এবং দাঁড়িয়ে তার দিকে ঘুরে তাকায়, এবং ঘুরে তাকানোর সাথে সাথে ইটের ভাটার ওই সাবেক ম্যানেজার উনি দেখতে পান ওই প্রাণীটির চেহারা অবিকল তার ছেলের মতো যে ছেলেটি মারা গেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা তাকে যখন উদ্ধার করা হয় তাকে জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরানোর পর দেখা গেল উনি তার আগের মতো হাঁটতে পারছেন না, উনি কথাও বলতে পারছেন না এবং উনি চার পায়ে হাঁটা শুরু করেছেন ঠিক যেমন তার ছেলের ভয় হয়েছিল, উনি কিছু খেতেও পারছেন না। তখন ওনার পরিবারের লোকজন বুঝতে পারে যে তার ছেলের সাথে যে ঘটনাটি ঘটেছিল তার সাথেও একই ঘটনা ঘটতে যাচ্ছে। তারা দ্রুত একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর অনেক ঝাড়ফুঁক করার পর তিন থেকে চার দিনের মাথায় উনি স্বাভাবিক হন এবং স্বাভাবিক হওয়ার পরে এই পুরো ঘটনাটি খুলে বলেন। প্রিয় লিসেনার্স, ওনার স্ত্রী একাধিকবার গর্ভবতী হলেও কোনো এক অজানা কারণে গর্ভপাত হয়ে যেত। অনেক চেষ্টা করেছেন তিনি, কোনোভাবেই এর কোনো সমাধান করা যায় নাই। উনি এখনো নিঃসন্তান অবস্থায় আছেন আর এখনো রাতের বেলা লাহোরি ইউনিয়নের পাশে ওই পরিত্যক্ত ইটের ভাটায় অনেকেই ওই ভয়ঙ্কর ভল্লুক আকৃতির চার পায়া প্রাণীটির দেখা পান। বিশেষ করে ভর দুপুর বেলা এবং সন্ধ্যার পর পারত পক্ষে ওখানে কোনো মানুষ যায় না। ইটের ভাটার সাবেক ম্যানেজার উনি এবং ওনার স্ত্রী কিন্তু এখনো জীবিত আছেন। আপনারা ভেবে অবাক হচ্ছেন কেন ইটের ভাটার ওই ম্যানেজারের নাম আমি বলছি না, কারণ উনি লাহোরিয়া উপজেলার কোন একটি জায়গার একজন জনপ্রতিনিধি। তার সম্মানের দিকে তাকিয়ে আমরা তার নামটা বলতে পারছি না, কারণ এমনটাই নির্দেশনা ছিল তার নামটা আমরা বলতে পারবো না। কিন্তু লিসেনার্স, আপনারা যদি ওইখানে গিয়ে এই ঘটনাটির সত্যতা যাচাই করতে চান অবশ্যই পারবেন। এবং কেউ যদি চিন্তা করেন রাতের বেলা লাহোর ইউনিয়নের পাশের ওই পরিত্যক্ত ইটের ভাটাতে আপনারা ঘুরে আসবেন, সেটা আপনাদের বিষয়, বিশ্বাস করা না করাটাও আপনাদের বিষয়। তবে আমি বলবো এই ধরনের কাজে আমাদের সাহস না করাই উচিত, এবং রাতের বেলা এই টাইপের কোনো ভয়ঙ্কর প্রাণী দেখলেই তাকে আঘাত করা উচিত নয়। তাহলে কি পরিণতি হতে পারে তা বিভিন্ন গল্পের মাধ্যমেও কিন্তু আমরা জেনেছি, এমনই একটি গল্প ছিল এটা। প্রিয় লিসেনার্স, ধন্যবাদ আলামিনকে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ রাসেল ভাইকে গল্পটি সিলেক্ট করার জন্য, এবং ধন্যবাদ লিসেনার্স আপনাদেরকেও ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।
ভয়ের আরেক নাম bhoot.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। অ্যান্ড এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমাদের লিসনারের সংখ্যা, এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা অনেক। তো আমি একটু পড়ে দেখি যে কারা কারা আমাদের মেসেজ পাঠাচ্ছেন, কারা কারা আমাদের কি লিখছেন এবং এখন পর্যন্ত কতগুলো কমেন্ট আপনারা করেছেন। অনেকেই অনেক কমেন্ট করছেন, 17,648টি কমেন্ট। আমি জানি না যে এই কমেন্ট আসলে মানে ফেসবুকে বা অন্য কোথাও আসে কিনা, এবং আপনারা দেখতে পারেন। এবং যাদের অনেকে আমার সন্দেহ করেন, আমার এটা খুব খারাপ লাগে। আমি শুধুমাত্র একটা কথা বলবো, যারা সন্দেহ করেন তারা কমেন্টগুলো প্লিজ একটু গুনে দেখবেন, আপনাদের রাতটা অনেক ভালো কাটবে। এমডি ফাহিম আমাদেরকে লিখছেন যে খুলনা থেকে, যে আজকে স্পিকারে সাউন্ড দিয়ে ভূত ডট কম শুনছি। ওয়াও, আমাদের সাথে আছেন জাহিদ আহমেদ, ভূত ডট কম যা শুনি তাও হতে পারে, আবার তার থেকে বেশি ভয়ঙ্করও হতে পারে। ভূত ডট কমে যা শুনি তাও হতে পারে, আবার তার থেকে বেশি ভয়ঙ্করও হতে পারে। আমি ঠিক বুঝিনি কি বিষয়ে আপনি কথা বলছেন। কাজের ফাঁকে ভূত ডট কম শোনার মজাই আলাদা, লিখেছেন এস কে আশরাফ। ওয়াহিদ ফিরোজ আমাদেরকে লিখেছেন ওয়াবদা খুলনা থেকে। এছাড়াও আছেন আমার সাথে রিফাত বাবা, প্রতিদিনের মতো লিখেছেন লাইফ মুবারক। আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমি রাব্বি চৌধুরী আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন রোভার আহমেদ, রেগুলার থাকেন তিনি, এবং তিনি বলছেন যে আমি বিমানে আছি, একটু পর ল্যান্ড করব। ওকে, কোথায় ল্যান্ড করবেন, কোথায় যাচ্ছেন? ও ঢাকায় যাচ্ছেন আপনি, তার মানে ঢাকায় আসছেন আপনি। ওকে, ওয়েলকাম টু ঢাকা। আমাদের সাথে জিহাদ আহমেদ আছেন, আমাদের সাথে আছেন এমডি হৃদয় খান আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি এমডি জৈন চৌধুরী সহ আরো অনেকে। এবং আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজেও কিন্তু অনেকেই ফেসবুক পেজ এবং গ্রুপে লিখছেন। আমি কিছু কিছু মেসেজ সেখান থেকেও পড়ে ফেলি, যাতে করে আপনারা এদের মানে কি বলবো যে মেসেজ পাঠিয়ে আমাদেরকে যেহেতু জানান, নিশ্চয়ই আপনাদের কোনো কথা থাকে বলে আপনারা জানেন, সেই কথাগুলো আমি যেমন শেয়ার করছি, আপনাদের কথাগুলো আমি যে শুনছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আরো অনেকেই আমাদেরকে আসলে কমেন্ট করছেন, কমেন্ট করে দেখতে পাচ্ছি এখানে আছেন। এখানে আমাদের সাথে যারা লিখছেন আমাদেরকে, আমি বলেছিলাম যে আমাদের আজকের এপিসোডে অসংখ্য কমেন্ট এসছে এখন পর্যন্ত, মাশাল্লাহ। নাহিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আবদুল্লাহ নোমান, জুবায়ের আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তাহমিদুর রহমান তানিম আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি গেমিং রিমন আমাদের সাথে আছেন। এখনো পর্যন্ত আরো অনেকেই এরকম আছেন, এবং আমি যদি একটু দেখি যে নতুন যারা জয়েন করেছেন এই মুহূর্তে, অয়ননাথ, ভূত ডট কম সবসময় সেরা, থ্যাংক ইউ সো মাচ, এটা আপনি সেরা একজন মানুষ বলে এটা বলছেন। আমরা এখনো পর্যন্ত সেই মাইল ফলক ছুঁতে পারিনি। আমি তো বলি যে সেরা হওয়ার ব্যাপারটা কি, সেই অভিজ্ঞতা তো আমার আছে। সো আমি বলবো যে আমরা সেরা না, আমরা হয়তো কি বলবো যে শ্রেষ্ঠদের একজনও না, আমরা খুব সামান্য, আমরা খুবই ছোট, এবং আমরা এই ছোট পরিসরেই আমাদের এখনো পর্যন্ত পথ চলা, এবং আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, পুরো পৃথিবীতে আমরা বড় হচ্ছি। ইটস আ নিউ প্ল্যাটফর্ম ফর দ্য হোল ওয়ার্ল্ড, স্পেশালি বাংলাদেশের জন্য তো বটেই। এবং আপনারা একদিন, আজকে আমি বলি যে একদিন আপনারা আমাকে থ্যাঙ্কস দেবেন, যে আমরা মানে ঠিক একইভাবে যে মানে এই জিনিসটা যে ইন্ট্রোডিউস করানো বা এই জিনিসটাকে পপুলার করে তোলা এই প্ল্যাটফর্ম, ওয়ান ডে ইউ উইল থ্যাঙ্ক মি, আমি এটা বিশ্বাস করি আর কি। আমাদের সাথে আছেন হৃদয় আহমেদ সাগর আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই। অ্যান্ড ফেসবুকে আপনারা যদি কমেন্ট করতে চান, ইমন খান হৃদয় এখানেও আছেন, আপনারা যদি ফেসবুকে কমেন্ট করতে চান www.facebook.com/rasel.shadin এখানে চলে যাবেন। মাহবুব রাব্বি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি ইসমাইল হোসেন সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে ঘটনাটা আফনান ভাইয়ের ছিল এতক্ষণ আপনারা শুনলেন, এবং এর পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার আরেকটা ঘটনা পড়ে শোনানোর ইচ্ছা আছে, এবং এই ঘটনাটি যথারীতি পাঠিয়েছেন আমাদেরকে আমাদেরকে আমাদের রোমান, যার ঘটনা আপনারা সবসময় পছন্দ করেন, rasel.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমরা চলে যাব রোমানের ঘটনায়, যে ঘটনাটি আমি পড়ে শোনাব। আশা করছি এই লম্বা ঘটনাটি আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুনে আসি।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি।
প্রথমেই রোমান লিখেছেন, ভাইয়া ঘটনাটি সিলেক্ট হলে প্রচারের সময় দয়া করে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। এটা চিন্টু ভাই ভূত ডট কম শুরু হবার পরে কোনো এক ঈদে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করেছিলেন সেটি ব্যবহার করার কথা বলেছেন। দেখা যাক কি হয়। তারপরে তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত ডট কম এর একজন মডারেটর। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা কয়েক মাস আগে থেকে আমার এক কাজিনের সাথে ঘটে চলেছে। সত্যি বলতে ঘটনার কিছু অংশের প্রত্যক্ষদর্শী আমি নিজেই, তবে ঘটনায় যাবার আগে কয়েকটা কথা বলে নিতে চাই যাতে করে ঘটনাটি শোনার সময় আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কিছুদিন আগে আমি আমাদের অফিসিয়াল গ্রুপে উইজ বোর্ড নিয়ে একটা পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম একটা ঘটনা পাঠানোর সময় এই বোর্ড নিয়েও কিছু তথ্য আপনাদের জানাব। এরপর অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন এই ঘটনা এবং উইজা বোর্ড সম্পর্কে। যেহেতু আমার কাজিনের ঘটনাটি উইজা বোর্ড সম্পর্কিত, সেহেতু ঘটনা শুরুর আগে সেই বোর্ড দিয়ে সামান্য কিছু তথ্য আপনাদের জানাতে চাই। নামটা হয়তো অনেকেই শোনেননি, উইজা বোর্ড, তবে প্ল্যানচেটের ব্যাপারে অনেকেই জানেন বা শুনেছেন। প্ল্যানচেটের জন্য যে কাঠের বোর্ডটি ব্যবহার করা হয় মূলত সেটিকে উইজা বোর্ড বলে। যদিও খেলার সময় ত্রিকোণ আকৃতির যে স্ট্রাইকারটি ব্যবহার করা হয় সেটা আসল প্ল্যানচেট। বিদেশি ভাষায় মৃত মানুষের আত্মা বা জিনের সাথে কথা বলার জন্য এটাকে ব্যবহার করা হয়। এর প্রচলন প্রায় 1100 খ্রিস্টাব্দে চীনে শুরু হলে 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ এবং আমেরিকায় আধ্যাত্মিকতার খোঁজ বাড়তে থাকে। 1848 সালে নিউ ইয়র্কে দুই বোন কেট এবং মার্জেট মৃত আত্মার সাথে যোগাযোগ করেছিল বলে প্রচুর সমালোচনা শুরু হয়। অনেকেই আবার তাদের রীতি মেনে পরিবারের মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টাও করেন, কিন্তু সেই প্রক্রিয়াগুলো বেশ ধীর গতিতে হবার কারণে 1868 সালে ত্রিকোণ আকৃতির প্ল্যানচেটার আবিষ্কার করা হয়। কিন্তু সেটাও খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। সে সময় মরক্কোতে সাধারণ মানুষের অনেকেই কালো জাদুর দীক্ষা নিতে শুরু করে এবং কাগজের ওপর বিভিন্ন শব্দ ও অক্ষর লিখে স্পিরিট কমিউনিকেশনের চেষ্টা করে, যেটা মূলত জিনকে আকর্ষণ করত। পরবর্তীতে সেখান থেকে একজন আমেরিকান এই ধারণাটি নিয়ে আসেন তার দেশে এবং আমেরিকা এটাকে গেম হিসেবে বাজারে ছাড়ে। 1886 সালে ওরিও থেকে গোপন সূত্রে ওইজা বোর্ডের নাম পত্রিকায় এলে চার্লস ক্যাডার দাবি করেন যে এটা তার তৈরি করা জিনিস। এরপর 1890 সালে 28 মে আধুনিক উইজা বোর্ডের আবিষ্কার করেন বিজনেসম্যান এলিজা পন্ড। প্ল্যানচেটের সময় মৃত আত্মারাই নাকি তাকে বলেছিল এই বোর্ডটার নাম হবে উইজা বোর্ড, কিন্তু এরপর থেকে তাকে জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। বিজ্ঞদের মতে জিনদের সাথে সরাসরি কথা বলা এবং তাদেরকে এই ডাইমেনশনে আমন্ত্রণ জানানোর সবচেয়ে সহজ এবং ভয়ঙ্কর মাধ্যম হচ্ছে উইজা বোর্ড। তারা একটা কথা সবসময় বলে থাকেন, When you talk to the other side, you never know who will be listening. এবার ঘটনায় আসা যাক। আমার কাজিন গত 10 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসেন। এর আগেও তিনি বহুবার আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু এবারে তার আচরণ আমার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয়নি। হাঁটা চলা, চোখের চাহনি, কথা বলার ধরন সহ শারীরিকভাবেও তার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। প্রতিটা মুহূর্তে তার মধ্যে কেমন যেন ভয়, ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। প্রথমে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, হয়তো এতটা পথ জার্নি করে এসেছে তাই চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা দিয়েছে। কিন্তু আমার কাজিনের সাথে আমি অনেক ফ্রি। তিনি যখনই আমাদের বাড়িতে আসেন বা আমি যখনই তাদের বাড়িতে যাই তখন একসাথে অনেক এনজয় করি বিধায় সারাদিন তাকে চুপচাপ থাকতে দেখে একটা সময় আমার মনে একটু সন্দেহ জাগে। তাই তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সময় হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু কয়েকবার জিজ্ঞেস করার পরেও সে আমাকে কিছু না বলে প্রশ্নটি এড়িয়ে যাবার চেষ্টা করে। আমি প্রথমেই তার কিছু ব্যাপারে কথা বলে রাখি। তিনি জিন, ভূত বা প্যারানর্মাল বিষয়গুলোতে একদমই বিশ্বাস করতেন না। যতবারই আমি ভূত এফএম বা ভূত ডট কম এর ঘটনা কালেক্ট করে তাকে ঘটনার সারমর্ম বলেছি, ততবারই সে ব্যাপারগুলো নিয়ে অনেক হাসি তামাশা করেছে। সবসময় সে আমাকে বলতো, ধুর, জিন ভূত বলতে এই পৃথিবীতে কিছু নেই, মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য নিজে থেকে তৈরি করেছে এসব উদ্ভট জিনিসগুলো। হাজার চেষ্টার পরেও আমি তাকে প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করাতে পারিনি। যা হোক, নিজের মতো করে যে যেভাবে সুখী থাকতে পারে থাকুক, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এইবার যখন আমার কাজিন আমাদের বাড়িতে আসেন, তখন অলৌকিক বিষয় নিয়ে তার ধারণা এবং চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। তার ভয়ের বা চিন্তার কারণটা বারবার জিজ্ঞেস করার পরও সে আমাকে কিছু বলেনি ঠিকই, কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সে নিজে থেকে আমাকে সবটা বলতে শুরু করে। সময়টা সন্ধ্যা 7:18। আমি আর আমার কাজিন আমার রুমে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার সময় আমি কয়েকবার লক্ষ্য করেছি সে আমার রুমের বারান্দার দরজার দিকে বারবার তাকাচ্ছে। আড্ডার ছলে আমিও কয়েকবার সেখানে তাকিয়ে দেখার চেষ্টা করেছি কিছু আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাইনি। আমি যে বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম সেই বিষয়টা আমার কাজিন বুঝতে পেরেছিলেন, তাই হঠাৎই তিনি বিছানা ছেড়ে উঠে আমাকে দরজার চৌকাঠের দিকে ইশারা করে বলেন, কিছু দেখতে পাচ্ছিস? আমি চৌঘাটের দিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে বললাম, কই না তো, কেন, কি হয়েছে? তিনি আমাকে কিছু না বলে ঘাড়টা ঘুরিয়ে জানালার দিকে বারান্দা ইশারা করে বললেন, এইবার দেখ তো কিছু দেখতে পাচ্ছিস কিনা। আমি আবারও তার কথা মতো বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই এবার একটু বিরক্ত হয়েই তাকে এরকমটা করার কারণ জিজ্ঞেস করি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানায় বসে বললেন, ভাই, তুই ঠিকই বলতি, দুনিয়াতে সত্যি অদৃশ্য, অদ্ভুত এবং অশরীরীর অস্তিত্ব আছে, মানে তুই যেটাকে জিন বলিস। আমি তার মুখ থেকে এই কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে তিনি বলেন, অবাক হোস না, পরিবর্তন এই পৃথিবীর নিয়ম, আর আমি তো সাধারণ একজন মানুষ, একজন মুসলমান হয়েও কখনো এসব বিষয়ে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী। তিনি এভাবেই একের পর এক কথাগুলো বলে চলেছিলেন, কিন্তু তার একটা কথার অর্থও আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না, তাই তাকে থামিয়ে দিয়ে আমি সরাসরি মূল ঘটনাটা জানতে চাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে বসে চা শেষ করে আমাকে যে ঘটনাটা বললেন তা মনে হলে এখনো আমার শরীর শিউরে ওঠে। যে মানুষটি হাজার চেষ্টার পরও কখনো বিশ্বাস করতে পারেনি, সেই কিনা আমাকে বলছে আমার ঘরের দরজার চৌকাঠে নাকি কেউ একজন বসে আছে। এই কথা শুনে আমি প্রথমে ইয়ার্কি ভেবেছিলাম, কিন্তু দরজার চৌকাঠের দিকে তার চোখের চাহনি এই কথাটা বিশ্বাস করতে বাধ্য করেছিল আমাকে। তিনি আমার হাতটা ধরে বললেন, ভাইয়া, তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে ফোন করে বলেছিলাম তোদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কয়েকদিন একসাথে থেকে অনেক এনজয় করব, কিন্তু আমি আসলে এখানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়েক মাস যাবৎ আমার সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে চলেছে, যদিও নিজের দোষেই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, কিন্তু সত্যি বলতে আমি প্রচণ্ড রকমের ভয় আর আতঙ্কে আছি। বাড়িতে বিষয়টা কাউকে জানাইনি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পেয়েছি, আর আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। এরপর একে একে তিনি মূল ঘটনা আমাকে বলতে শুরু করেন। ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। এই বছরের মার্চ মাসের 14 তারিখে আমি আর আমার 4 বন্ধু সাজেকে ঘুরতে যাই। করোনা পরিস্থিতির অবনতির কারণে সবকিছু বন্ধ থাকায় আমরা কোন রকম প্ল্যান ছাড়াই হুট করে সাজেক যাওয়ার সিদ্ধান্ত নেই। যদিও এর কয়েক মাস আগে থেকেই আমরা সেখানে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আমরা আমাদের প্ল্যান মোতাবেক রাত 11:40 সাজেকের উদ্দেশ্যে রওনা হই। 4 দিনের ট্যুর, যাত্রাপথে বেশ আনন্দ উল্লাস করতে করতেই খাগড়াছড়ি পৌঁছে যাই। সকালে বাস থেকে নামার পর চা নাস্তা করে চান্দের গাড়ি অর্থাৎ খোলা জিপে করে রওনা দেই আসল ঠিকানায়। সত্যি বলতে আমি কখনো কাশ্মীরে যাইনি, কখনো যেতে পারব কি না সেটাও জানি না, তবে কাশ্মীরকে যদি পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে তাহলে আমার চোখে সেটা সাজেক। আশা করি সৌন্দর্যের ব্যাপারে আর কিছু ব্যাখ্যা দিতে হবে না। সৃষ্টিকর্তার নিজ হাতে তৈরি চোখ জুড়ানো দৃশ্যগুলো উপভোগ করতে করতে প্রথমে দীঘিনালা, তারপর সামরিক বাহিনীর স্কটে করে বাগাইহাট, মাচালং হাট হয়ে সোজা সাজেকে আমাদের রিসোর্টে পৌঁছাই। আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার ম্যানেজার আমার বন্ধুর পূর্ব পরিচিত হবার কারণে আগে থেকেই সবকিছু ঠিকঠাক করা ছিল। আমরা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি এবং রেস্ট নিতে চলে যাই। এরপর বিকেলে সবাই মিলে ঘুরতে বের হই। চার দিনের ট্যুর, প্রথম দুদিন সবচেয়ে বেশি আনন্দ করেছিলাম আমরা। তৃতীয় দিন আমাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। যথারীতি বাকি দুদিনের মতোই ওই দিন আমরা ঘুরতে বের হই। সময়টা হয়তো বিকেল পাঁচটা। আমরা তখন পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি শেষে পাহাড়ে ওঠার সময় হঠাৎ আমার বন্ধুর বাঁ পা মচকে যায়। ওখানে বসেই কিছুক্ষণ স্টাফদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও ওই মুহূর্তে আমার বন্ধুর পক্ষে হাঁটাহাঁটি করা সম্ভব হচ্ছিল না। তাই সেদিন আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করে রিসোর্টে ফিরে আসি। রুমে এসে রিসোর্টের ম্যানেজারের মাধ্যমে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে বন্ধুর ট্রিটমেন্ট করানো হয়। খুব একটা গুরুতর কিছু না, সামান্য মচকে গেছে, তাই ডাক্তার একটা ইঞ্জেকশন আর ট্যাবলেট দিয়ে চলে যান। ওই দিন কোথাও বেরোনোর মতো অবস্থা ছিল না আমাদের, তাই রুমে বসেই যে যার মতো আড্ডা দিতে থাকি এবং ফেসবুকিং করতে থাকি। ঘুরতে গিয়ে এরকম চুপচাপ বসে থাকা সত্যিই খুব বোরিং। তাই চারজন মিলে কার্ড খেলতে বসে যাই। তবে আমার এক বন্ধু ছিল যে সেই মুহূর্তে কার্ড খেলায় খুব একটা আগ্রহী ছিল না। কার্ড খেলছি, ঠিক এমন সময় সেই বন্ধু আমার কাছে এসে বলল, আরে বাদ দে তো এইসব কার্ড খেলা, আমি তো তোদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি। এটা বলেই সে পাশের রুমে গিয়ে তার ব্যাগ থেকে একটা কাঠের বোর্ড নিয়ে আসে। ওর হাতে ওই জিনিসটা দেখে আমাদের সবার মুডটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ওটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদেরকে চুপ থাকতে দেখে ও বলল, কিরে চুপ করে গেলি কেন, এটা চিনিস না? এটা হচ্ছে ওইজা বোর্ড, কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। বাড়িতে একা থাকার কারণে খেলার সুযোগ হয়নি, তাই তোদেরকে সাথে নিয়ে খেলব বলে এখানে নিয়ে এসেছি। জানিস এটা কি? এটা দিয়ে প্রেতাত্মাদের সাথে কথা বলা যায়। ওর এই কথা শুনে আমরা তিনজন তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করি, কারণ যেখানে জিন বলেই পৃথিবীতে কিছু বিশ্বাস করি না, সেখানে আবার প্রেতাত্মাদের কথা বললে। কিন্তু তার কথা শুনে আমরা তিনজন হাসাহাসি করলেও আরেকজন বন্ধু চুপ করে বসেছিল। সে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই জানত, তাই আমাদের কয়েকবার মানাও করেছে। যদিও ওইসা বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান বা এটা খেলার কোনো ইচ্ছা আমাদের ছিল না, তবুও চুপচাপ বসে থাকার চেয়ে বন্ধুর কথা রেখে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, নতুন একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। এরপর আমরা তিনজন ছোট একটা টেবিলের ওপর ওইজা বোর্ডটি রেখে খেলার জন্য প্রস্তুতি নেই। বাকি দুজন আমাদের খেলা দেখতে বিছানায় বসে পড়ে। কিন্তু সবকিছু সাজানোর পর আমার যে বন্ধু ওইজা বোর্ডটি নিয়ে এসেছিল সে হঠাৎ করে বলে ওঠে, আরে মোমবাতির কথা তো ভুলে গিয়েছি, আমি ইউটিউবে দেখেছিলাম এটা খেলার সময় ঘরের লাইট বন্ধ করে মোমবাতি জ্বালাতে হয়। যা হোক, সে নিচে গিয়ে ম্যানেজারের কাছ থেকে একটা মোমবাতির ব্যবস্থা করে নিয়ে আসে। এরপর একে একে ওর কাছে নিয়মগুলো বুঝে নিয়ে আমরা খেলাটা শুরু করি। সময়টা হয়তো তখন সন্ধ্যা ছটা। আমরা তিনজন টেবিলে থাকা বোর্ডের ওপর ত্রিকোণ আকৃতির একটা স্ট্রাইক, যেটাকে প্ল্যানচেট বলা হয়, ওটার ওপর হাত রেখে খুব আলতোভাবে ঘোরাতে থাকি, আর স্ট্রাইকটাও খুব স্মুথলি ঘুরতে থাকে। এরপর আমরা দুজন চুপ করে থাকি, আর যে বোর্ডটা নিয়ে এসেছে সে স্পিরিট কল করতে থাকে। তার কথার ধরনটা ছিল এমন, হ্যালো, এনিওয়ান হিয়ার, এখানে কি কেউ আছেন? আমি এবং আমার কজন বন্ধু এখানে বেড়াতে এসেছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের কথায় সাড়া দিন, আমরা কারো কোনো ক্ষতি করব না, এবং আপনি যদি থেকে থাকেন তাহলে আমাদের কোনো ক্ষতি করবেন না, ধরে নিন আমরা আপনার বন্ধু। এভাবে আরো কিছুক্ষণ কথা বলতে বলতে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেলেও কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না। তাই একসময় বিরক্ত হয়ে আমি আর আরেকজন বন্ধু খেলা ছেড়ে উঠে পড়ি আর ওকে প্রচুর গালাগালি করতে থাকি। এমনিতেও এসব কিছু বিশ্বাস করি না, তার উপর বেকার 15 মিনিট নষ্ট করে মেজাজটাও খারাপ হয়ে গিয়েছিল। যা হোক, সেদিন রাতে আর কোথাও বের হওয়া হয়নি, তাই ডিনার শেষে 11টার মধ্যে আমরা শুয়ে পড়ি। রাতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বন্ধুর পায়ের ব্যথা ঠিক হয়ে গিয়েছে, তাই সকালে আমরা আমাদের প্ল্যান মোতাবেক আবারও ঘুরতে বের হই। গতদিন একটা ছোট দুর্ঘটনার কারণে কয়েকটা জায়গায় যেতে পারিনি বিথায়, চতুর্থ দিনে সব জায়গা ঘুরে আসার প্ল্যান আগে থেকেই ছিল। সেদিন ঘোরাঘুরি শেষে রিসোর্টে ফিরতে রাত প্রায় 8:30 বেজে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে নেই আর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেই, কারণ আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যা হোক, সবকিছু গোছগাছ করার পর আমরা সবাই মিলে বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। রাত তখন প্রায় 11:30। আড্ডার ছলে হঠাৎ আমার সেই বন্ধু আবারও ওইজাবোর্ড খেলার ব্যাপারে বলে ওঠে। তবে এবার আমরা কেউ ওকে সঙ্গ দেওয়ার জন্য রাজি নই, কারণ গতদিনই সবটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমাদের সবাইকে অনেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করার কারণে আমরা রাজি হয়ে যাই। সত্যি বলতে ও এতটাই সিরিয়াস ছিল যে ওর চোখে মুখে আগ্রহ প্রকাশ পাচ্ছিল। আমাদের কাছে ওর ব্যাপারটা এক প্রকার ওভার এক্সাইটমেন্ট বলে মনে হচ্ছিল। আমরা রাজি হবার পরেও ও বলে গতকাল বিকেলের দিকে খেলতে বসেছিলাম বলে হয়তো কোনো সাড়া পাইনি, আজ রাত 12:00 পরে খেলতে বসব, সাথে আমার ফোনে সবটা রেকর্ড করব, আমার বিশ্বাস কিছু না কিছু অবশ্যই পাব। এরপর আমরা বারান্দায় বসে অনেকক্ষণ আড্ডা দিই। আমি ঘড়ির কাটার দিকে তাকিয়ে প্রায় 12:45 বাজে দেখি। কাল সকালেই বেরোতে হবে, তাই আড্ডা ছেড়ে সবাইকে ঘুমিয়ে পড়তে বলি, কিন্তু ওই যে নাছোড় বান্দা, আমি ভুলে গেলেও ওইজাবোর্ড খেলার কথা একদমই ভুলিনি সে। এরপর ওর কথা মতো আবারও ছোট একটা টেবিলের ওপর সবটা সাজিয়ে মেঝেতে বসে পড়ি আমরা চারজন। এবার আমরা সবাই ছিলাম, শুধুমাত্র যে বন্ধু প্যারানর্মাল বিষয় জানত এবং ভয় পেত সে বাদে। ওর হাতে আমার সেই বন্ধু তার মোবাইল ফোনটা ধরিয়ে দেয় সবটা রেকর্ড করার জন্য। তারপর ঘরের সব লাইট বন্ধ করে মোমবাতিটা জ্বালিয়ে আমরা খেলা শুরু করি। ঠিক আগের দিনের মতোই আমরা চুপচাপ স্ট্রাইকারের উপরে হাত ঘোরাতে থাকি আর আমার বন্ধু স্পিরিট কল করার চেষ্টা করতে থাকে। তবে এবার খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মাথায় হঠাৎই ঘুরতে থাকা স্ট্রাইকটি থেমে যায়। এটা দেখে আমার সেই বন্ধু বলতে থাকে, কিরে থামিয়ে দিলি কেন, ওটা ঘোরাতে থাক। কিন্তু সত্যি বলতে আমরা কেউ স্ট্রাইকটা চেপে ধরে রাখিনি, ওটা নিজে থেকেই থেমে গিয়েছে। বিষয়টাকে বলার পর ও বলে ওঠে, আল্লাহ তাহলে এটা কাজ করছে, তোরা কেউ স্ট্রাইকটা ঘোরাবি না, আমি প্রশ্ন করতে থাকব, দেখি কোনো উত্তর পাওয়া যায় কিনা। এটা বলে ও বাংলায় একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না দেখে ইংরেজিতে চেষ্টা করতে থাকে। এই যেমন, ইজ এনিওয়ান হিয়ার, উই ওয়ান্ট টক টু ইউ, If you are friendly spirit, then please talk to us. Please respond. Are you willing to talk to us? এরকম কয়েকটা প্রশ্ন করার সাথে সাথেই বোর্ডের ওপরে থাকা স্ট্রাইকটি নিজে থেকেই নো লেখা জায়গায় চলে যায়। এটা দেখে দুজন খুব একটু ঘাবড়ে গেলেও আরেকজন বলে ওঠে, এটা তোরা ইচ্ছা করে করছিস, স্ট্রাইক একা একা সরে যাওয়া সম্ভব না। কিন্তু সেই সময় সবাই নিজে থেকে কাজটা করার কথা অস্বীকার করে, তার মানে আসলেই স্ট্রাইকটা নিজ থেকে জায়গা পরিবর্তন করছে। যা হোক, বোর্ডের ব্যাপারটা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তাই বোর্ড সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। বোর্ডটি ছিল কাঠের তৈরি আর কিছুটা সোনালি রঙের, ওপরে অনেকগুলো মাথার খুলি আর ভৌতিক ছবি ছিল, লেখাগুলো কালো রঙের। হাতের ডান পাশে ওপরের অংশে বড় করে নো লেখা আর বাম পাশে ইয়েস লেখা। বোর্ডের মাঝখানে ইংরেজি 26টি অক্ষর এবং 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা, আর সব শেষে একদম নিচের অংশে বড় করে গুড বাই লেখা ছিল। এবার ঘটনায় আসা যাক। প্রথমবার স্ট্রাইকটি নিজে থেকে সরে যাওয়াটা আমরা গুরুত্ব না দিলেও আমার সেই বন্ধু ঠিকই সবটা বুঝতে পেরেছিল, তাই সে আবারও কিছু প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে, আমাদেরকে বন্ধু ভেবে কথা বলুন। এরপর সত্যি এক অদ্ভুত ঘটনা ঘটল, বোর্ডটা যে টেবিলের উপরে রাখা ছিল সেই টেবিলটা নিজে থেকেই দুবার কেঁপে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে স্ট্রাইকটা নিজ থেকে ইয়েস লেখায় চলে যায়। এবারে বিষয়টা আমাদের কাছে একদম স্পষ্ট ছিল, কারণ প্রথমবারের পর আবার সবার নজর স্ট্রাইকের ওপরে ছিল। কেউ যদি নিজে থেকে ওটা সরিয়ে নিয়ে যেত তাহলে সেটা আমরা বুঝতে পারতাম, সত্যি বলতে সে সময় বিষয়টা বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম আর খেলার প্রতিও অন্যরকম একটা আগ্রহ চলে এসেছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমি ওনাকে ওনার নাম জিজ্ঞেস করি, বিশ্বাস করুন ভাইয়া, ওই দিন আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু ঘটতে দেখছি। মাত্র দুবার জিজ্ঞেস করতে স্ট্রাইকটি আবারও নিজে থেকে ইংরেজি অক্ষরগুলোর উপরে ঘুরপাক খেতে থাকে, এরপর একটু একটু সময় নিয়ে 4টা অক্ষরের উপরে গিয়ে থামে, নামটা হল ওয়াং। আমরা সবাই অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে
বসে থেকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম। এদিকে যেমন অদ্ভুত কিছু দেখতে পেয়ে কৌতূহল জাগছে, তেমনি মনের অচিন কোণ থেকে ভয়ের আভাসও দেখা দিচ্ছে। এভাবে প্রায় ৪০ মিনিট কথা বলার পর আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পাই, যেমন ওনার জন্ম ১৯১১ সালে, তার বাড়ি ইন্ডিয়াতে, উনি পেশায় একজন টিচার ছিলেন, সাথে এটাও জানা যায় মৃত্যুকালে ওনার বয়স ৬৮ ইয়ার্স ছিল এবং ১৯৭৯ সালে তিনি মারা গিয়েছিলেন। তার এই তথ্য সংগ্রহের ৪০ মিনিট সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য, অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটল শেষ দুটি প্রশ্নে। আমরা তাকে জিজ্ঞেস করলাম তার মৃত্যু কিভাবে হয়েছে এবং সেই প্রশ্নের উত্তরে তিনি একজন মহিলার নাম উল্লেখ করলেন, তার নাম লিমা। ব্যাপার তখন আমাদের কাছে একটু গোলমেলে মনে হল, কারণ আমরা তাকে মৃত্যুর কথা জিজ্ঞেস করলাম আর তিনি একজন মহিলার নাম বললেন, তাই তখনই তাকে মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলাম আমরা। বলে, ওয়াইফ। সত্যি বলতে, যখন উনি স্ট্রাইক ঘুরিয়ে ওয়াইফ শব্দটা সম্পূর্ণ করছিলেন, ঠিক তখনই আমাদের টেবিল ধীরে ধীরে কাঁপতে শুরু করে। বারবার মনে হচ্ছিল ঘরের ভেতর যেন জোরে বাতাস বইতে শুরু করেছে। ওই মুহূর্তে আমার বন্ধু ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞেস করে, হ্যাভ ইউ বিন মার্ডার্ড? এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে স্ট্রাইকটা বলে, ইয়েস। টেবিলটা সজোরে কাঁপতে শুরু করে। এদিকে মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ দৌড়াদৌড়ি করছে, সাথে ঘরের ভেতর অনেক ঘূর্ণি ঝড় শুরু হয়েছে। ব্যাপারগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই প্রচণ্ড রকমের ভয় পেয়ে আমি স্ট্রাইক থেকে হাতটা সরিয়ে নিয়ে উঠে পড়ি। এটা দেখে আমার বন্ধু ভয় চিৎকার করে বলে ওঠে, এটা তুই কি করলি? গেম চলাকালীন এভাবে চলে গেলে বড় রকমের ক্ষতি হতে পারে। গুড বাই বলে মোমবাতি নিভিয়ে তারপর উঠতে হবে। সে সময় আমার বন্ধু আরো কিছু কথা বললেও আমার মাথা কাজ করছিল না, তাই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে যেই না হাত মুখ ধুতে নেব, ঠিক তখনই পাশের রুম থেকে বিকট একটা আওয়াজ কানে আসে। আমি স্পষ্ট শুনতে পেলাম সবাই খুব চিল্লাচিল্লি করছে আর কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে। আমি দৌড়ে গিয়ে দেখি ওড়িশা বোর্ড রাখার টেবিলটা উল্টো হয়ে পড়ে আছে আর মোমবাতিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে মোবাইল দিয়ে আমরা খেলার ভিডিও করছিলাম, কেমন যেন ভেঙে চুড়ে মোবাইলটা মেঝেতে পড়ে আছে আর সেখান থেকে যেন মানে শর্ট সার্কিট হয়েছে, ভেতরে কিছু একটা আগুনের ফুলকি বা স্পার্কিং হচ্ছিল। এই বিকট আওয়াজে নিস্তার স্টাফরাও উপরে চলে এসেছিল, কিন্তু কোনোভাবে এটাকে দুর্ঘটনার কথা বলে তাদেরকে নিচে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে যখন বন্ধুদের জিজ্ঞেস করি কিভাবে এটা হল, তখন তারা বলল আমরা খেলা ছেড়ে পাশের রুমে চলে গিয়েছিলাম, ঠিক তখনই বাকি তিনজন গুড বাই বলে গেমটা শেষ করার আগেই টেবিলটা কাঁপতে শুরু করে, হাওয়ায় ভাসতে শুরু করে আর নিজেই উল্টো হয়ে মেঝেতে পড়ে যায়। ওই মোমবাতিটা একাই নিভে যায় দেখে মনে হচ্ছিল কেউ সেটাকে রাগে ক্ষোভে সজোরে ছুঁড়ে মেরেছে। এদিকে এসব দৃশ্য দেখে ভয়ে অন্য বন্ধুর হাতে থাকা মোবাইলটা মেঝেতে পড়ে যায়, কিন্তু সবার চোখের সামনে সেটা হাওয়ায় ভাসতে থাকে এবং কেমন যেন মানে ওটা ওই যে বলল যে স্পার্কিং শুরু হয়ে যায় আর কি। এটা দেখে আমাদের কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। সারাটা রাত পাশের রুমে গিয়ে আমরা লাইট জ্বালিয়ে বসেছিলাম, কিন্তু তারপরেও বারবার মনে হচ্ছিল কেউ একজন আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছিল কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সে সময় মনের ভুল বলেই বিষয়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের সবার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কখন যে ভোরের আলো ফুটবে। যা হোক, এটা তো ছিল সেই রাতের কথা যেটা কখনো ভুলব না। তবে সেই রাতের অনুভূতি এবং অনুভব করা বিষয়গুলো যে মিথ্যা ছিল না সেটা পরের দিন সকালেই বুঝতে পেরেছি। পরদিন ভোরের আলো ফুটতেই আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়ি। দেড় ঘন্টা বাইরে বসে অপেক্ষার পর আমাদের যাত্রা শুরু হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। যাবার সময় রাস্তায় খুব একটা সমস্যা হয়নি, তবে বাসে ওঠার সময় আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি। বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক মাটিতে বসে মায়াবী চেহারায় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার একটু মায়া হবার কারণে ভেবেছিলাম কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করব, কিন্তু বাস থেকে নামতেই দেখি তিনি ওখানে নেই। তারপর এদিক ওদিক তাকিয়ে আমি আবার বাসে উঠে যাই। বাস চালু হবার পর আমি যখন জানলা দিয়ে বাইরে তাকাই, তখন দেখি ওই জায়গায় বসে বৃদ্ধ লোকটি ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছেন। তবে সে সময় তাকে ডেকে সাহায্য করার মতো পরিস্থিতি ছিল না। গতরাতে ঘুম না হবার কারণে আমি বাসের ভেতর ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বারবার রাতের কথাগুলো মনে পড়ে যাওয়ায় আমার ঘুম ছিল না। দীর্ঘ ৯ ঘন্টার জার্নি, তাই লাঞ্চ ব্রেকে আমাদের গাড়িটা এক জায়গায় থামে।
আমরা বাস থেকে নেমে লাঞ্চ করে বাইরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই কিছুটা দূরে আমি একটা চায়ের দোকান দেখতে পেলাম, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সেই চায়ের দোকানের পাশে মাটিতে বসে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই লোকটি যাকে আমি বাসে ওঠার সময় দেখেছিলাম। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও ভেবেছিলাম তিনি হয়তো অন্য আরেকটি বাসে করে এখানে এসেছেন, কিন্তু অপলক দৃষ্টিতে তার তাকিয়ে থাকা সত্যিই কেমন যেন এক অনুভূতি জাগিয়ে তুলছিল। এরপর বাসে উঠে আমি ঘুমিয়ে পড়ি। ঠিক গন্তব্যস্থলে পৌঁছেই আমার ঘুমটা ভেঙে যায়। বাস থেকে নামার পর আমাদের চার পাঁচ বন্ধুর দুজনের বাড়ি রাস্তা একদিকে আর বাকি তিনজনের বাড়ির রাস্তা অন্যদিকে। বাড়ি ফেরার আগে তাদেরকে শেষ বিদায় জানানোর সময় যখন জড়িয়ে ধরেছিলাম, তখন পিছনে তাকিয়ে দেখি কিছুটা দূরে সেই লোকটি আবারও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার আমার বুকটা কেঁপে ওঠে। আমি বন্ধুদের ওই জায়গায় ইশারা করে জিজ্ঞেস করি, ওই লোকটা কি আমাদের ফলো করছে? বাসে ওঠার সময় থেকেই ওনাকে দেখছি আর উনি ঠিক ওভাবেই আমার দিকে তাকিয়ে আছেন। আমার কথা শুনে আমার বন্ধুরা একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে, কোন লোকটা? ওখানে তো কোনো লোক নাই। স্ট্রেসের জন্য তুই চোখে ভুল দেখছিস হয়তো, যদিও মাথার ঠিক নেই। কাল রাতে যা হলো, যা যা বাড়ি গিয়ে রেস নে। এটা বলে তারা তিনজন চলে যায়। এবার আমি আছি, আমরা দুই বন্ধু। আমার বন্ধুর বাড়ি খুব কাছে, তাই একা ফিরতে হবে আমার কেমন যেন লাগছিল। রাস্তায় যদিও সেই লোকটিকার দেখিনি, কিন্তু বন্ধুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যখন রিকশা থেকে আমার বাড়ির সামনে নামি, ঠিক তখনই দেখলাম কিছু দূরে সেই লোকটা বসে আছে, ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে। এবার ব্যাপারটা বুঝতে আমার কোনো সমস্যা হল না। আমার সাথে প্যারানর্মাল কিছু ঘটতে চলেছে বা ঘটতে শুরু হয়েছে সেটা আমি বুঝে গিয়েছিলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির রাস্তা একটাই, তাও সরু গলি। তাই কোনোভাবেই আমার আগে ওনার এই জায়গায় পৌঁছানোর কথা নয়। আমি আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়ি। সাজেক থেকে ফেরার দুই তিন দিন আমি বাড়ি থেকে আর বের হইনি, আর ওই লোকটাকেও কোথাও দেখিনি। তবে মনের ভেতর সেই ভয়ের ক্ষতটা তখনও নাড়া দিচ্ছে। রাতে ঘুমোতে গেলে সাজেকের সেই শেষ রাত্রার কথা মনে পড়ে যায়। যাই হোক, এর কয়েকদিন পর একদিন সকালে আম্মু বাজারে গিয়ে কিছু জিনিস আনতে বলল, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই কদিন আমি সেই লোকটার ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম এগোতেই দেখি রাস্তার এক পাশে মাটিতে বসে ওই লোকটা ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে। অত সকালেও আমি ভয়ে শিউরে উঠেছিলাম, আর হালকা শীতেও গায়ের ঘাম ছুটে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে আমি মোবাইলটা হাতে নিয়ে বন্ধুকে কল করতে করতে জায়গা থেকে বেরিয়ে আসি, কিন্তু লোকটা আমার পিছু ছাড়েনি। আমি বাজারে যাবার সময়ও কয়েকটা জায়গায় লোকটাকে দেখেছি, এমনকি বাজার করার সময়ও দেখেছি উনি 10-15 হাত দূরে বসে আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে ভয়ে আমি কয়েকদিন বাইরে বেরোতে পারিনি, কিন্তু যখনই কোনো কাজে বাইরে যেতে হতো আমি ওই লোকটাকে দেখতে পেতাম। আমার সাথে 4-5 জন মানুষও থাকত, তাও আমি তাকে দেখতে পেতাম। কয়েকবার দিনের বেলা ঘুরতে বেরিয়ে গল্পের ছলে আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুই দেখেনি। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে একদিন একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে লোকটাকে দেখতে পাই না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যখনই যাই তখনই লোকটা আমার পিছু নেয় এবং আমি তাকে দেখতে পাই। শুধু আমিই দেখতে পাই। আমার ভয়ের ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবার কারণে আমি সাজেকে যে বন্ধুদের সাথে গিয়েছিলাম তাদেরকে ফোন করে সবটা জানাই। ব্যাপারটা সবাই বিশ্বাস করলেও প্রথম দুজনের কাছ থেকে খুব একটা ইনফরমেশন পাইনি। তৃতীয় জন বলেছিল পাহাড়ে উঠতে গিয়ে পা মচকে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা পরের দিন ঠিক হয়ে গিয়েছিল। আমরা তো একসাথে কত ঘোরাঘুরি করলাম, পাহাড়ে উঠলাম, তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু সাজেক থেকে ফেরার পর আমার পায়ের ব্যথাটা আবার নতুনভাবে শুরু হয়েছে। দুজন ডাক্তার দেখিয়েছি কিন্তু তারা কিছুই ধরতে পারছে না। পরশুদিন বাবা আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছিলেন, আমাকে দেখে এবং সবটা শুনে উনিও কোনো তথ্য দিতে পারেননি, তবে এখনো প্রচণ্ড ব্যথা আছে আমার পায়ে। এবার মাত্র একজনই বাকি ছিল, শেষ ভরসা বলা যেতে পারে, যে বন্ধু উইসা বোর্ডটি নিয়ে এসেছিল। আমি ওকে ফোন করে সবটা বলার পর ও ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল, আর ওর কান্না শুনে আমি এক প্রকার বোকা বনে গিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে সবচেয়ে ধূর্ত আর সাহসী ছিল ও। হঠাৎ করে আমার কথা শুনে এভাবে কেঁদে ওঠায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু এরপর ও যেটা বলল সেটা যে কারো মেনে নিতে কষ্ট হবে। ও বলল, আমরা যেদিন প্রথমবার ওইজা বোর্ড অর্থাৎ ওইজা বোর্ড নিয়ে খেলছিলাম, সেদিন কোনো উত্তর বা সাড়া পাইনি, কোনো অস্বাভাবিক ঘটনাও আমাদের সাথে ঘটেনি। কিন্তু ওই দিন রাতের পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম একজন কোনো এক পাহাড়ি এলাকায় আমি দাঁড়িয়ে আছি, হঠাৎই পেছন থেকে পুরুষকণ্ঠে একজন আমাকে নাম ধরে ডাকল। পেছনে তাকিয়ে দেখি লম্বা একজন বৃদ্ধ লোক, পরনে ধুতি পাঞ্জাবি আর শরীরে নীল রঙের একটা চাদর চড়ালো। ওনার চেহারাটা বেশ মায়াবী, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলগুলো ছোট ছোট, তবে নখগুলো বেশ বড় এবং অদ্ভুত। আমি পেছনে তাকিয়ে ওনার ডাকের সাড়া দিতেই উনি বলে উঠলেন, ডোন্ট কল মি অ্যাগেন, ইউ আন্ডারস্ট্যান্ড, আই ওয়ার্ন ইউ, নেভার প্লে উইথ দ্য বোর্ড এগেইন, আই ওয়ার্ন ইউ, নেভার প্লে উইথ দ্য বোর্ড। বন্ধুর দেয়া বর্ণনা এবং কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে ওটা সেই লোকটাই যাকে আমি রাস্তায় বেরোলে দেখতে পাই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা রেখে আরও কয়েকজন বন্ধুকে ফোন করি কোনো ভালো হুজুরের খোঁজ পাওয়ার জন্য। ব্যাপারটা আমি বাড়িতে জানাতে চাচ্ছিলাম না, কারণ বাড়িতে জানালে আব্বু আম্মু আর কোথাও যেতে দেবে না। তাই কয়েকদিনের চেষ্টায় এক বন্ধুর কাছ থেকে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পাই। ওনার সাথে যোগাযোগ করে আমি তোদের এখানে এসেছি। যদিও তোকে সত্যিটা বলিনি, কিন্তু এখন তুই সবটা জেনে গেলি। তবে তোকে একটা মজার বিষয় বলি, বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, আর তিনি এখন তোর পেছনে দরজার চৌকাঠে বসে আছেন। ঘটনা শোনার সময় ঠিক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন এবং এখনো আমার দিকেই তাকিয়ে আছেন। তো এই ছিল আমার সেই ভাইয়ের ঘটনা। তিনি যখন বলছিলেন লোকটা আমার পেছনে আমার ঘরের চৌকাঠে বসে আছেন, আমি ভয়ে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে সুরা পরে ঘর বন্ধ করে দিলে ভাইয়া বলেন, ঘরটা বন্ধ করার কারণে হয়তো উনি ভেতরে আসতে পারছেন না, তাই তোর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমার রুমেই অদৃশ্য একজন আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে বিষয়টা একবার অনুভব করার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন। এরপর হুজুর সাথে দেখা করে পরের দিনই ভাইয়া চলে যান। ওই হুজুর শুধু তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন আর দুটো পানি পড়ার বোতল দিয়েছেন। তিন দিন পর সবটা জানাবেন এবং নিয়মকানুন বলে দেবেন। তিন দিন পর ভাইয়ার সাথে কথা বলে জানতে পারি হুজুর তাকে ফোন করেছিলেন। তিনি বললেন, ওইজা বোর্ড আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম, তুমি যে না জেনে না বুঝে ওইজা বোর্ড খেলেছ এটা তারই ফল। জিনটার বাড়ি ভারতের উত্তরাখণ্ডে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মূলত পারিবারিক কলহের কারণে তার স্ত্রী লিমা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করে। 2001 সালে ওখানকার একজন লোক এই লোকের বাড়িতে যান এবং তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই ওইজা বোর্ডের মাধ্যমে তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু তার কিছু ভুলের কারণে জিনটা এই বোর্ডের মধ্যে আটকা পড়ে যায়। ওই দিন ভয়ে লোকটা পালিয়ে গেলেও কেউ একজন বোর্ডটা ওখানে খুঁজে পায় এবং বাজারে বিক্রি করে দেয়। এইভাবেই অনেক হাত বদল হতে হতে তোমার বন্ধু অনলাইন থেকে একটা কিনে নেয় আর তোমাদের নিয়ে খেলতে বসে। যদিও লোকটা স্বপ্নে গিয়ে তোমার বন্ধুকে সতর্ক করেছিলেন, কিন্তু সে পাত্তা দেয়নি। পরের দিন খেলার সময় সত্যি বলতে তোমরা কেউ নিয়ম মানোনি। তিনি মূলত তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তাই তোমাদের অদ্ভুত বিষয়গুলো তোমাদের সাথে ঘটেছে। রাগের কারণে ফোনটাও নষ্ট করে ফেলেছেন, আর তোমরা তোমাদের ভুল ছিল খেলার মাঝখান থেকে ওভাবে উঠে চলে আসা। তোমার বদলে সবার প্রথমে অন্য কেউ যদি খেলা ছেড়ে উঠে পড়ত তাহলে হয়তো জিনটা তার পিছু নিত। মূলত নিয়ম না জানার কারণেই তোমার পিছু নেওয়ার সুযোগ পেয়েছে, তবে সে এই মুহূর্তে হয়তো আর কোনো ক্ষতি করছে না, কিন্তু সঠিক সময় সুরক্ষার ব্যবস্থা না নিলে একদিন না একদিন সুযোগ বুঝে ঠিকই তোমার বড় ধরনের ক্ষতি করবে। তোমাকে যে দুটো পানির পড়ার বোতল দিয়েছিলাম তার মধ্যে একটা তোমার বন্ধুকে দিও। আগামী 21 দিন ফজরের নামাজের পর ওটা এক চামচ করে খেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি, সেগুলো মেনে চলবে, 21 দিনের ভেতর সমস্যাগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। এটাই ছিল হুজুরের কথা এবং আমার ভাইয়ার ঘটনা। ভাই এখন অনেকটা সুস্থ আছেন এবং এখন বাইরে বেরোলে সবসময় লোকটাকে দেখতে পান না। সত্যি বলতে এই ঘটনার অনুভূতিগুলো বলে বোঝানো সম্ভব নয়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভাইয়া ওই লোকটার চেহারার বর্ণনা দিতে গিয়ে খাতায় কয়েকটা জিনিস এঁকে দিয়েছিলেন, সেটা দেখেই আমি লোকটার একটা স্কেচ তৈরি করি। ভাইয়াকে ছবিটা দেখানোর পর তিনি অবাক হয়ে বলেছেন, লোকটার সাথে ছবির প্রায় 75% মিলে যায়। আমি রাসেল ভাইকে ছবিটা পাঠিয়েছি, যদি কেউ দেখতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করুন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, সবার প্রতি অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রোমান, আশা করছি আপনি ভালো আছেন এবং এই ঘটনাটি পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা, আমরা নতুন অনেক কিছু জানলাম এবং পড়েও খুব মজা পেলাম আমরা সবাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারাও যারা ঘটনা পাঠাতে চান, সামনে হ্যালোইন, সুতরাং বেশি করে ঘটনা আমাদের পাঠাতেই হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনি অডিও ক্লিপ বা লিখে যেভাবে হোক ঘটনা পাঠিয়ে দিন। ঘটনার সাথে শুধু অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে বলতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ করে পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আজকের মতো আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। বাহ, চমৎকার একটা ঘটনা শোনার পরে মনটা আরো ভালো হয়ে গেল যখন দেখলাম যে এখানে 23,350 কমেন্ট দেখতে পাচ্ছি আমি এখন। এবং এসপি সঞ্জয় পিয়াস, ডোন্ট প্লে নিউ মিউজিক, এটা যিনি ঘটনা পাঠিয়েছেন তাদের রিকোয়েস্ট ছিল এবং অনেকে এটা পছন্দ করেন কিন্তু কেউ কেউ পছন্দ করে না, ইউ আর ওয়ান অব দেম। আমি আচ্ছা, নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে নতুন ভাবে ভূত.com, নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে নতুন ভাবে ভূত.com, এটা লিখেছেন হচ্ছে আমাদেরকে আক্তার উসমান। ওকে, রক্ত হিম করা ভয়ের ঘটনা আমাদেরকে বলছেন হচ্ছে এটা তাওহিদ হোসেন আমাদের সাথে আছেন, মাহাতির নিলয় আছেন আমাদের সাথে এবং তিনিও লিখছেন আমাদেরকে। এফ কে ফারুক, উল্টো করণ জাদু পার্ট 2 নিয়ে কিছু বলেন ভাই। আমার তো ঘটনা এখন আমি পড়িনি সেকেন্ড পার্টটা, এবং আমি এসছে কিনা সেটা হচ্ছে এখনো পর্যন্ত জানি না। আমি এইগুলো ঘটনা নিয়েই এই কয়েকদিন ব্যস্ত ছিলাম, সো যদি আসে ডেফিনেটলি আই উইল লেট ইউ নো। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হুসাইন বিজয়, এবং আমাদের সাথে তিনি সেই ছবিটা চাচ্ছেন, এই বোর্ডের ছবিটা চাচ্ছেন। এই বোর্ডের ছবিটা আমার কাছে আছে, ডেফিনেটলি আছে, এবং এটা আপনারা আসলে ইন্টারনেটেও পাবেন। তারপরে যদি আপনারা দেখতে চান তাহলে উই ক্যান শেয়ার ইট উইথ ইউ, এবং এটা আমি বলবো যে রোমানকে গ্রুপে শেয়ার করতে, এবং যারা যারা দেখতে চান, যদি সবাই দেখতে চান তাহলে ডেফিনেটলি উইল শেয়ার ইট উইথ ইউ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৌমিক জুনিয়র, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি এখানে আছে মাহাতির নিলয়, মিয়াদ, এমআই মানে মিয়াদ, মিয়াদি হবে, নামিল খান আমাদের সাথে আছেন, অয়ন নাথ আমাদের সাথে আছেন, মুস্তাকিম শেখ আমাদের সাথে আছেন, এমডি পলাস, জেরিফ জোভান আমাদের সাথে আছেন, আল রাজিন আমাদের সাথে আছেন, আকাশ দাস আছেন, নজরুল প্রান্ত আছেন আমাদের সাথে আছেন, সাব্বির হাসান আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আরো অনেকেই। এবং আমরা যদি ফেসবুকের দিকে দৃষ্টি দেই তাহলে দেখব যে ফেসবুকেও আসলে এরকম অনেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং তারা কিন্তু কমেন্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলেছিলাম যে আমাদের কমেন্ট করতে হলে আমাদের আজকের যে পোস্টটি রয়েছে যেখানে 46 নম্বর এপিসোডের কথা বলা রয়েছে সেখানে কমেন্ট করতে, এবং অনেকে শেয়ারও করছেন, অনেকে অনেক কিছু জানাচ্ছেনও, অ্যান্ড এখানেও কমেন্ট সংখ্যা ভালোই। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। সাইফ ইজাজ চৌধুরী আমার সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাওহিদ হোসেন আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি সাইম, এছাড়াও আছেন অর্ঘ্য চ্যাটার্জি, এবং স্কেচটা তিনিও দেখতে চান, জান্নাতুল ফেরদৌস স্বর্ণ সুবর্ণ জান্নাত আমাদের সাথে আছেন এবং তিনিও বলছেন দেখতে চাই, মাহমুদুল হাসান ওয়াইজ দ্য স্কেচ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ওয়াহিদ ইহসান সবুজ আমাদের সাথে আছেন, আশফাক করিম আছেন আমাদের সাথে, এছাড়াও দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই দেখতে চান, রফসান তামিম আমাদের সাথে আছেন, বৃদ্ধার পিকটা দেখতে চাই। আপনারা দেখবেন তো অবশ্যই, কিছু করে মধ্যে হয়তো শেয়ারও করা হবে, বাট আমি বলবো যে এটা জিনিস মানে ছবিটা ইমাজিন করে নিন যে কেমন হতে পারে, এটা খুব মজা, এবং তারপরে ডেফিনেটলি আমরা শেয়ার করতে পারি এটা। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এখনো আমাদের কাছে দুটো ঘটনা রয়েছে, যদিও ঘড়িতে সময় রাত 1:40, আমরা আমাদের পরের ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাদেরকে ইমেল পাঠান, আমি একটু আগেও বলেছি যে আমাদেরকে ইমেল পাঠান কারণ সামনে হ্যালোউইন, এবং ইমেল পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে russell.bhoot@gmail.com, এখানে আপনি আমার আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে পারেন। আমি চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি ভালো লাগবে। www.facebook.com/russell.shadin সেখানে এসেও কিন্তু আপনি সরাসরি আপনার কথা জানাতে পারেন। চলে যাচ্ছে আমাদের পরের ঘটনায়।
Spirit, be here with me.
Boot.com. The fear returns with Russell.
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। আজকে আমি নিজের সাথে ঘটে যাওয়া একটি স্টোরি আপনার সাথে শেয়ার করব, যেটা 100% রিয়েল স্টোরি। এবং ভূতে প্রেমে এটা আমার সেকেন্ড স্টোরি। আমার প্রথম স্টোরিটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার সাথে এই ঘটনাটি যখন থেকে শুরু হয় তখন আমরা একটি নতুন বাসায় শিফট হই। বাসাটি আমরা যে ফ্ল্যাটে শিফট হই সেটি 11 তলায় ছিল এবং সেটি অ্যাপার্টমেন্ট ছিল। তো আমরা যেদিন 11 তলায় শিফট হই সেদিন হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল। যখন আমরা সব বাসার ফার্নিচার গুছাচ্ছিলাম তখন হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল। তো জিনিসটা স্বাভাবিক ব্যাপার, প্রথম দিন যেহেতু শিফট হয়েছিলাম কারেন্ট চলে গিয়েছিল, সেরকম কিছু হয়নি। বাট আমার কাছে কেন জানি সেদিন একটু অন্যরকম ফিল হচ্ছিল। আমরা তিনজন ছিলাম, আমি, আমার আম্মু এবং আমার বড় বোন। সো যখন আমরা শিফট হই তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা তিনজন না, আমাদের সাথে মনে হয় আরো কেউ আছে, এরকম একটা ফিল হচ্ছিল তখন আমার। এটা পুরোপুরি আমার নিজের একটি ফিলিং আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো সবকিছু স্বাভাবিক থাকে যখন আমরা পুরোপুরি সেখানে সেটেল হয়ে যাই, ফার্নিচার সবকিছু গুছানো হয়ে যায়। তো আমরা নিজ নিজ রুমে থাকতাম, আমার নিজের রুম ছিল। তো আমি যখন রাতে নিজের রুমে ঘুমাতে যেতাম আমি প্রায় শুনতাম যে আমার রুমের বাহির থেকে আমার নিজেরই আওয়াজ আসছে কথা বলার, এবং আমার আম্মু এবং আপুর সাথে কথা বলছে। এই জিনিসটা শুনে আমার খুবই ভয় লাগতো। রাতের বেলা যখন আমি ঘুমিয়ে থাকতাম তখন মনে হতো যে আমি গুনগুন করে আমার গেটের বাইরে থেকে কথা বলছি। তো আমার কয়েকদিন খুবই ভয় লাগে। তো আমি কথাটা আম্মুর সাথে শেয়ার করি। তো আম্মু বলে যে এটা নাকি স্বাভাবিক, এটা কিছু না, এটা নাকি এরকম মনের ভুল, সারাদিন আমরা যে কথা বলি সেটা নাকি রাতে এরকম আমাদের কাছে মনে হয় যেটা রিপিট হচ্ছে। কিন্তু আমার কাছে জিনিসটা খুবই অস্বাভাবিক লাগে। যাই হোক, এরকম প্রতি রাতেই হতে থাকে নন স্টপ। তো একদিন আমার আবার একটা স্বভাব ছিল যে আমি খুবই রাতে আমার খিদা লাগতো, তো আমি কিছু খাওয়ার জন্য আমি প্রতি রাতে উঠতাম। তো সেই বাসায় নতুন শিফট হওয়ার পর কয়েকদিন আমার একটু বাসার সাথে নিজেকে মানিয়ে নিতে টাইম লেগেছে। যখন সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং সেই নতুন বাসায় নিজেকে মানিয়ে নিতে পেরেছিলাম, তো একদিন রাতে আমার মনে হলো যে আমার ক্ষুধা লেগেছে। তো আমি তখন ঠিক বাজে রাত 1:30, তখন আমি উঠে রান্নাঘরে যাই। সো আমি যখন ড্রয়িং রুমটা পার হয়ে রান্নাঘরে যাব, রান্নাঘরে ঢুকে আমি রান্নাঘরের লাইট জ্বালানোর সময় আমার কাছে মনে হলো যে আমার পায়ের পাশ থেকে বড় একটি বক পাখির মতো কিছু উড়ে গেল। তো জিনিসটা আমার কাছে খুবই ভয় লাগে যে এই জিনিসটা কি ছিল, মানে এক নিমিষে আমার কাছে মনে হলো যে এটা কি ছিল। সো আমি হঠাৎ চিন্তা করলাম যে হয়তো আমি হঠাৎ ঘুম থেকে উঠে আমি এভাবে এসেছি দেখে হয়তো আমার মনের ভুল হতে পারে। তো সেদিন আর কিছু দেখলাম না। তো পরের কয়েকদিন পর আবার আমি যখন রাত্রিবেলা উঠি, তো ওয়াশরুমে যাওয়ার জন্য যখন আমি উঠি, তখন আমি যখন ওয়াশরুমের দিকে যাই হঠাৎ করে আমার মনে হলো যে পিছন থেকে আমার আম্মু আমাকে ডাকছে। তো আমি পিছে তাকিয়ে দেখি আম্মু রুমের দরজা বন্ধ, পিছে কেউ নাই। আর আমার আরেকটা স্বভাব ছিল যে আমি যখন রাতে উঠি রান্নাঘর বা ওয়াশরুমে যাওয়ার জন্য আমি কখনো লাইট জ্বালাই না। আমি জানি না কেন, এটা আমার মা আমাকে সবসময় মানা করে যে অনেক সময় খারাপ জিন থাকে, যারা লাইট না জ্বালালে অনেক সময় দেখা যায় ক্ষতি করে। আমার মা এই কথাটি বলে, আমি জানি না এটা কতটুকু সত্য। তো আমি রাতের বেলা উঠলে কখনোই লাইট জ্বালাই না, আমার কাছে ভালো লাগে না। তো আমি লাইট অফ অবস্থাতেই যাই। তো আমি যখন দেখলাম পিছন থেকে আমার মা ডাকছে, তখন পিছে তাকিয়ে দেখি কেউই নেই, আমার আম্মু রুমের গেটও বন্ধ। তো আমার একটু ভয় লেগেছিল, তখন আমি আবার রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো একদিন এরকম হতে হতে অনেক দিন কেটে যায়, তখন আর আমি এরকম কিছু দেখি না, ফিলও করি না। তো কয়েক মাস পর ঠিক আমরা ডিসাইড করি যে আমরা ওই বিল্ডিং এরই 17 তলায় একটি ফ্ল্যাট কিনে ফেলবো এবং সেখানে শিফট হয়ে যাব। তো যখন আমরা ডিসাইড করে ফেলি, তখন আমরা সেই 17 তলার ফ্ল্যাটটি কিনে সেখানে আমাদের ফার্নিচারগুলি শিফট করতে থাকি। সো 11 তলায় যেদিন লাস্ট রাত আমাদের ওই ওই ফ্ল্যাটে, সেদিন আমি আমার আম্মুর সাথে ঘুমাই এবং রাত্রেবেলা হঠাৎ করে আমি যখন আমার মার সাথে ঘুমিয়ে থাকি, তখন হঠাৎ করে আমার রাতে চোখটা খুলে যায় এবং আমি দেখতে পাই আমার আম্মুর রুমের ভিতরে যে বাথরুমের গেট সেটার পাশে সাদা কাপড় পরা একটি অবয়ব দাঁড়িয়ে আছে এবং তার চুল অনেক বড় এবং তার চুল দিয়ে তার পুরো মুখটা ঢাকা। এই জিনিসটা দেখে আমি এত ভয় পাই যে আমি সেই মুহূর্তে অনেক জোর চিৎকার করে উঠি এবং আমার আম্মু আমাকে তখন হঠাৎ করে বলে যে কি হয়েছে। তো আমি আর কিছু বলতে পারি না, আমি তখন আবার ঘুমিয়ে পড়ি। তো পরের দিন আমরা 17 তলায় শিফট হয়ে যাই। তো 17 তলায় শিফট হওয়ার পর আমার মধ্যে কিছু পরিবর্তন এসেছিল, সেটা হচ্ছে যে আমি হঠাৎ তাহাজ্জুদের নামাজ ধরি এবং আমার মধ্যে কি হয়েছিল আমি জানি না, আমি প্রতি রাতে আমার খুবই ইচ্ছা করতো যে 17 তলা আমাদের যে বারান্দাটা ছিল, খুবই বড় বারান্দা ছিল এবং আমার প্রতি রাতে ঠিক 3টা বাজলে ইচ্ছা করতো যে আমি সেই বারান্দায় আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। সেই জিনিসটা খুবই ভালো ছিল, তবে আমার মা মানা করেছিল যে বারান্দায় যেন আমি নামাজটা না পড়ি, রুমের মধ্যে যাতে পড়ি। তো আমি কারো কথা তখন শুনিনি, তো আমি 17 তলার উপরে প্রতি রাতে বারান্দায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তাম। তো তেমন কিছু তখন ফিল করিনি। কয়েক মাস যাওয়ার পর আমি আবার রাত্রেবেলা উঠেছিলাম রান্নাঘরে যাওয়ার জন্য। রান্নাঘরের পাশে আমাদের একটি ছোট সার্ভেন্ট রুম ছিল, তো সেখানে আমাদের ফ্রিজ ছিল। তো আমার খিদে পেয়েছিল, তো আমি চিন্তা করলাম যে আমি ফ্রিজ থেকে কিছু বের করে আমি রান্না করে খাব। তো আমি যখন রাতে উঠি, হঠাৎ করে আমি যখন সার্ভেন্ট রুমে যাব ফ্রিজটা খুলতে, সেখানে ছোট একটি খাটও ছিল। সো হঠাৎ আমার চোখের মধ্যে পড়ে যে সেই খাটের উপরে একটি বুড়ি অনেক অনেক শুকনা, মানে একটি বৃদ্ধা মহিলা আর কি, খুবই শুকনা, তার হাত পা প্রায় মনে হচ্ছে যে হাড্ডির মতো, কোনো মাংস নেই। সে আমার মন খারাপ হলে যেমন পা গুটে বসে থাকি মাথা নিচু করে, সে ঠিক সেভাবে বসে আছে এবং তার চুলগুলো খুবই উজলো উজলো এবং সে বসে বসে কাঁপছে। আমি এই জিনিসটা দেখে এতটা ভয় পেয়ে যাই যে সেই মুহূর্তে আমি চিন্তা করি যে জিনিসটা আসলে কি। আমি সেটা খুবই ভালো মতো দেখার চেষ্টা করি অন্ধকারের মধ্যে যে এটা আসলে কি বসে আছে। তখন আমি যেটা খেয়াল করি যে সেই বৃদ্ধা মহিলাটি পুরোই উলঙ্গ অবস্থায় ছিল এবং সে সেই আমাদের সার্ভেন্ট রুমের বিছানার উপরে সে পা গুটিয়ে বসে বসে গুনগুন করে কাঁপছিল, এরকম একটা দৃশ্য। এই জিনিসটা দেখার পর আমার অনেক বেশি ভয় লাগে। সো আমি তখন আমার রুমে এসে আমি ঘুমিয়ে পড়ি। আমি আবার একটু সাহসী ছিলাম, সো আমি এসব জিনিস দেখার পর আমি বেশি একটা বাসায় কাউকে বলতাম না। তো এইসব জিনিস আমি যখন দেখতাম, তখন আমার কাছে ফিল হতো যে আমার মনে হয় আমার সাথে ভালো জিনও আছে খারাপ জিনও আছে। তো ওই প্রথমই আমি মনে হয় খারাপ কিছু একটা এরকম দেখতে পেলাম, যেহেতু সেটা উলঙ্গ অবস্থায় ছিল, অবশ্যই সেটা ভালো জিন ছিল না। তো যাই হোক, আমার কোনো ক্ষতি করেনি। তো এরকম প্রায় আমার সাথে হতে থাকলো যে হঠাৎ হঠাৎ আমি রাত্রে বেলা নিজেই উঠে লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে থাকি এবং হঠাৎ আমি চোখ খুলে দেখি যে আমি লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছি। অনেকে বলে যে ঘুমের মধ্যে হয়তো অনেকে এইভাবে উঠে, কিন্তু আমার কাছে জিনিসটা খুবই অস্বাভাবিক লাগতো। আরেকটা জিনিস যেটা হতো, সেটা মাঝে মাঝে আমি ফজরের সময় যখন অ্যালার্ম দিতে ভুলে যেতাম, তখন আমাকে ফজরের সময় কেউ একজন ধাক্কা মেরে উঠিয়ে দিত। এই জিনিসটা স্টিল আমার সাথে হয়, এখনো হয়, এবং প্রতিনিয়ত হয়। যতবার আমি ফজরের সময় উঠতে ভুলে যাই, ততবারই আমার সাথে এটা হয় যে আমি যখন ঘুমিয়ে থাকি মনে হয় যে পিছন থেকে কেউ আমাকে অনেক জোর ধাক্কা মেরে উঠিয়ে দিল, এবং যখন ধাক্কাটা মারে আমি যখন চোখ হঠাৎ খুলে যায় তখন দেখি যে ফজরের আজান দিচ্ছে। তো এই জিনিসটা আমার সাথে এখনো হয়, স্টিল হয়। এবং যখন আমরা সেই সতেরোতলা বাসাটি ছেড়ে আমরা রিসেন্ট যে বাসায় আছি, বাসায় এসে পড়ি, এ বাসায় তেমন কোনো ঘটনা ঘটেনি, বাট আমি যেটা ফিল করি যে আমি যখন রাতে ঘুমিয়ে থাকি বিছানায় যদি কেউ এসে বসে আমরা কিন্তু বুঝি, একটা অনুভব করি যে কেউ আমাদের বিছানায় এসে বসলো, আর একটা ভার অনুভব করি। এবং সে যখন উঠে যায় তখনও কিন্তু বিছানার একটা সাউন্ড হয়। সো আমি ডেইলি এখন এটা ফিল করি ঠিক ফজরের আজানের পর, যখন সব আজান শেষ হয়ে যায় ঠিক ভোরের ওই টাইমে আমার কাছে মনে হয় আমার বিছানা থেকে কেউ উঠে চলে গেল। মানে এখনো আমি একা, রুম অন্ধকার, আমি যে বলছি আমার নিজেরই খুবই ভয় লাগছে। কিন্তু এই জিনিসটা রাসেল ভাই আমি অনেস্টলি বলছি যে আমি এখনো এই জিনিসটা ফেস করি যে ফজরের আজানের পর আমার কাছে মনে হয় কোন একটা ভারী জিনিস আমার বিছানা থেকে উঠে চলে গেল। মানে তখন মনে হয় যে আমার বিছানাটা হালকা হয়ে গেল। সো আমি জানি না যে আমার সাথে কি আসলে কোনো জিন আছে নাকি, এবং আমাকে অনেকভাবে হেল্প করেছে লাইফে, হয়তো সেই স্টোরিগুলো খুবই পার্সোনাল আমার কাছে মনে হয়, সেটা শেয়ার করলে যদি আমার কোনো ক্ষতি হয় এর জন্য আমি বলছি না, বাট অনেকভাবে স্বপ্নের মাধ্যমে আমার অনেক হেল্প হয়েছে। যাই হোক, এই ছিল আমার স্টোরি। আমি জানি না কতটুকু ভয়ঙ্কর হয়েছে, বাট এই স্টোরিটা একেবারে আমার নিজের সাথে ঘটে যায় এবং স্টিল এটি ঘটেই চলেছে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর ভূতের ফ্যামের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর একটা একটা করে আমরা অনেকটা দূর আজকে চলে এসেছি এই শো নিয়ে, এবং অনেক ঘটনাই আমরা শেয়ার করলাম, তার মধ্যে অনেক ঘটনা আপনাদের পছন্দ হয়েছে এবং বেশিরভাগ ঘটনা এখনো পর্যন্ত আমি নেগেটিভ কিছু পাইনি। থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন নিশ্চয়ই, কারণ আমি মানে সমালোচনা যেটা সেটা হচ্ছে হওয়াই উচিত, কারণ আপনি আপনার কথা বলতেই পারেন। তো সবাই ছবি দেখার কথাই বলছেন, সবাই আজকে এটা নিয়ে বেশি ব্যস্ত। জারিফ জৌভান আমাদের সঙ্গে আছেন, সৈয়দা বেনজির কাজিনদের সাথে রাজশাহী থেকে শুনছি। আপনাদের সব কাজিনদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আলভিয়া কুমকুম, আসসালাম আলাইকুম রাসেল ভাই, লাইফ মুবারক। ওয়ালাইকুম সালাম, লাইফ মুবারক। আমাদের সাথে আছেন সাব্বির হাসান, প্রতিবারের মতো খুলনা থেকে শুনছেন তিনি। তাওহিদ হোসেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরো অনেকেই আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাদেরকে। এবং সাব্বির হাসান আছেন আমাদের সাথে, আছেন আর টি অর্ণব, বৃদ্ধ লোকটা ছবি দেখতে চান, এটা সবাই লিখছেন। আচ্ছা, যারা কমেন্ট করেন না তারাও কমেন্ট করছেন যে ওই ছবিটা দেখার জন্য। আমান আমান আমাদের সাথে আছেন, এমডি শুভ আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন এরকম অসংখ্য মানুষ যারা আজকে আমাদেরকে জানতে বলছেন যে ওই ছবিটা দেখতে চান, অনেকেই আছেন এর মধ্যে। এবং ছবির প্রসঙ্গই বেশি, তো আমরা ভাবছি যে আমাদের ছবিটা পাবলিশ করে দিব। এই ছবিটা আসলে রোমানই পাঠিয়েছেন, যেহেতু রোমান আমাদের একজন, সুতরাং এই ছবি পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ছবিটা ডেফিনেটলি আমরা শেয়ার করে দেব আপনাদের সাথে। আমাদের ফেসবুকেও কিন্তু আপনারা লিখছেন, এবং ফেসবুকে আপনারা যে লিখছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রুপে লিখছেন, আমাদের পেজে লিখছেন আপনারা সবাই, এবং এইভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাও একটা বিরাট পাওয়া আসলে আমাদের জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকের সাথে শেয়ারও করছেন এই পেজটা, সেটাও একটা ভালো দিক। যারা শেয়ার করছে তাদেরকে ধন্যবাদের এবং ভালোবাসার মানে সীমাহীন ধন্যবাদ এবং সীমাহীন ভালোবাসা এই সূত্র দিতে পারি। হাসান মার্ক জুপিটার আমাদের সাথে আছেন, ভাই কখন শেয়ার করবেন? আমি এটা অলরেডি আমাদের মডারেটররা জানেন, যারা শুনছেন তারা ডেফিনেটলি এই শো শেষ করে হয়তো তুলে দিতে পারেন বা কালকে সকালেও দিতে পারেন, এটা তাদের ব্যাপার কখন তারা দিবেন। আমাদের সাথে অনেকেই এই মুহূর্তে কিন্তু যুক্ত হয়েছেন এবং আমি মানে শেয়ার সবাই যে দিচ্ছেন, এটা যারা যারা শেয়ার করেছেন আমাদের আজকের এই পোস্টটা এবং শেয়ার করছেন অন্য সবার সাথে, তাদেরকে আসলে অনেক 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 ধন্যবাদ। এটা একটা বিরাট ব্যাপার আমাদের জন্য এবং আপনাদের এই ভালোবাসা তুলনাহীন, এবং এই তুলনাহীন ভালোবাসার জন্য আমাদের আমাদেরও ভালোবাসা আপনারা গ্রহণ করুন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যারা লিখছেন তাদের মধ্যে মানে অনেকেই আছেন, শুভ্র আহমেদ আমার সাথে আছেন, পিকটা চাচ্ছেন, অনেকেই চাচ্ছেন। সো অলরেডি কিন্তু আমরা হচ্ছে মানে রোমানকে জানিয়েছি এবং রোমান খুব দ্রুতই এরা পাঠিয়ে দিবে। এবং আমার আমার কাছে যে ইমেলটা আছে সেই ইমেলটাতে আমি ছবিটা দেখেছি, তো আমার কাছে মানে তখন মনে হয়নি যে এত মানুষ দেখতে চাইবেন, আমার মানে ভুল ছিল আমার ধারণা। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা ইব্রাহিমের ঘটনায় চলে যাই। ইব্রাহিম আমাদের সাথে একটা ঘটনা শেয়ার করেছেন, সেই ঘটনায় যাব আমরা। আরও একবার বলি, সামনে কিন্তু হ্যালোইন, সুতরাং আমাদের অনেক অনেক স্টোরি প্রয়োজন, যার কারণে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে russell.bhoot@gmail.com এই অ্যাড্রেসে গিয়ে আমাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমরা খুব সাধারণ ঘটনা প্রচার করি এবং সবসময় সাধারণই থাকতে চেষ্টা করি। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য। যখন ভালো কিছু করতে পারবো তখন নিশ্চয়ই সেটা আমরা বুঝতেও পারবো। এখনো বুঝতে পারছি যে ভালো কিছু খুব যে করতে পারছি তা না, চেষ্টা করে যাচ্ছি। আপনাদের দোয়া এবং আপনাদের পাশে থাকাটা আমাদের কাছে বিরাট একটা ব্যাপার। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঘটনায় চলে যাব। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে russell.bhoot@gmail.com, সেখানে আপনারা ঘটনা পাঠাবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ইব্রাহিম শেয়ার করেছেন এই ঘটনাটি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম অল লিসনার্স অফ ভুট.কম, দিস ইজ ইব্রাহিম ফ্রম লালবাগ ঢাকা, এবং আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভুট.কম এর সাথেই আছেন। আজকে আমি আরো একটা ঘটনা নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম, এবং আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা আমার খুব কাছের বন্ধু ওয়াসিফ আমার সাথে শেয়ার করে কিছুদিন আগে, এবং আমি আশা করি যে এই ঘটনাটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর হয়তো বা ইতিমধ্যে আপনারা জেনেই গিয়েছেন যে ঘটনাটা আসলে একটা পুতুলকে নিয়ে। সো আশা করব এই ঘটনাটা আপনাদের সবার মনে জায়গা করে নিতে পারবে। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তো ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগে, 2018 সালে ঘটে যাওয়া ঘটনা, এবং এই ঘটনাটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে ঘটে। অর্থাৎ আমার ওয়াসিফ তার ফ্রেন্ডের কাছ থেকে এই ঘটনাটা কালেক্ট করে আমার সাথে শেয়ার করে। সো ঘটনাটা আসলে যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সিয়াম, এন্ড প্রাইভেসি ঝামেলার কারণে বলতেই হচ্ছে যে এটা একটা ছদ্মনাম সিয়াম। সিয়ামের সাথেই আসলে এই ঘটনাটা ঘটে যায়। তো সিয়ামের ছোট বোনের জন্য বিদেশ থেকে তাদের বড় মামা একটা কিছু খেলনা পাঠায়, এবং সেই কিছু খেলনার মধ্যে একটা ছোট বাচ্চা পুতুল থাকে, এবং সেই বাচ্চা পুতুলটা খুবই মায়াবী চেহারার একটা পুতুল ছিল। সো সিয়াম একদিন স্কুল থেকে ফিরে যখন বাসায় ফিরে, তখন এসে দেখে যে তার ছোট বোন চুপচাপ রুমে এক কোনায় বসে আছে, এবং তার খেলনাগুলো সব ছড়িয়ে ছিটে আছে, এবং সেই পুতুলটার পেটে একটা ছুরি ঢুকানো, এবং আসল ছুরি ঢুকানো, এবং পুতুলটাকে সে ফ্লোরে ফেলে রেখেছে। প্রথমে এরকম দৃশ্য দেখে সিয়াম একটু অবাকই হয়, কারণ রাসেল ভাই তার ছোট বোন খুবই পরিপাটি টাইপের মেয়ে, বাচ্চা মেয়ে হলেও সে তার খেলনাগুলোকে যথেষ্ট যত্ন করে, যত্ন সহকারে সবকিছু রাখে। সো হঠাৎ এরকম জিনিস দেখার পর সিয়ামের একটু খটকেই লাগে। সিয়াম পুতুলটাকে উঠিয়ে তার বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে, এটা এরকম করে ফেলে রেখেছো কেন। তো সে লক্ষ্য করে, সিয়াম লক্ষ্য করে যে তার ছোট বোন সে পুতুলটাকে দেখে অনেক ভয় পাচ্ছে এবং কিছু বলতে চাচ্ছে না, একটু আতঙ্কিত অবস্থায় আছে। সো তার ছোট বোন বলে, খুবই আজব একটা কথা বলে, যে সেই ছোট বাচ্চা পুতুলটা নাকি তার ছোট বোনকে, মানে তাকে তার চুল ধরে টানছে এবং সে তাকে জানালা দিয়ে ফেলিয়ে দিতে চাচ্ছে। রাসেল ভাই, সিয়ামদের বাসার একটা জানালা ছিল যে জানালায় কোনো ধরনের গ্রিল নাই, যে কেউ সেখান দিয়ে পড়ে যেতে পারে যদি মানে সাবধানতা অবলম্বন না করে। সেখান দিয়ে নাকি সে তাকে ফেলে দিতে চাচ্ছিল, তাই রাগে তার ছোট বোন এই কাজটি করে। এরকম উদ্ভট কাহিনী শোনার পর সিয়াম জিনিসটাকে অত একটা পাত্তা দেয় না, যদিও তার ছোট বোন এই ধরনের ফাইজলামি করার মতো মেয়ে না, তারপরও সে ভেবে নেয় যে হয়তো বা ছোট বোন, ছোট মানুষ উল্টাপাল্টা অনেক কিছু বলছে। সিয়াম এগুলো এত একটা কেয়ারও করে না, বিশ্বাসও করে না, সে নর্মালি পুতুলটাকে নিয়ে তার রুমে চলে যায়। সিয়াম তার রুমে পুতুলটাকে নিয়ে নর্মালি বসে দেখতে থাকে পুতুলটার চেহারা, বেশ মায়াবী, বেশ কিউট একটা পুতুল ছিল যেভাবে সিয়াম বলেছিল। এবং সিয়াম সে পুতুলটার ওই পেটে যে কাটা অংশটা বা ভেঙে যাওয়া অংশটা, ফেটে যাওয়া অংশটা, সেটা এখানে সেই জায়গায় স্কচ টেপ লাগিয়ে সে পুতুলটাকে নর্মালি আবার ঠিকঠাক করে সে তার রুমে ওয়ার্ড্রপে রেখে দেয়, ওয়ার্ড্রপের উপরে রেখে দেয়। এই নর্মালি এটা রেখে যাওয়ার পর সে ফ্রেশ ট্রেশ হয়ে হয়তোবা খায়, খেতে যায়, তারপর বের হয়ে যায়। এরপর থেকে তার রুমে, রাসেল ভাই, তার রুমে এই পুতুলটা রাখার পর থেকেই শুরু হয় আসল ঘটনা। এরপর থেকে প্রত্যেক রাতে সিয়াম এই জিনিসটা ফেস করত যে তার মাথায় গভীর রাতে হঠাৎ করে তার ঘুম ভাঙত, এবং খুব আপছা আপছা ঘুম ভাঙত তার, একদমই যে ঘুম ভেঙে একদম উঠে গেছে সে ব্যাপারটা এরকম না, খুব আপছা আপছা ঘুম ভেঙে যেত গভীর রাতে, মধ্য রাতে। এমন সময় তার ফিল হতো যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। কি হাত বুলিয়ে দিচ্ছে সে সেটা টের পায় না প্রথম প্রথম, তাই সে জিনিসটাকে ফার্স্টে স্বপ্ন মনে করে, স্বপ্ন মনে করে উড়িয়ে দেয়। কিন্তু একই বার, মানে প্রত্যেকটা দিন একই জিনিস ঘটছে জিনিসটা, এরপর থেকে তার ভয় লাগতে শুরু করে এবং এই জিনিসটা নিয়ে সে ভাবনায় পড়ে যায় যে আসলে কি সমস্যা। এবং একটা সময় সে লক্ষ্য করে যে মানে এরকম দিন দিন যেতে থাকে, এবং এমন এক রাতে সে আবারও ফিল করে যে তার চুল ধরে কেউ টানছে এবং তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। এবং সে যখন একটু দেখার চেষ্টা করে, অবয়ব টাইপের কিছু একটা দেখতে পায় সে। এখন সেটা ছেলের অবয়ব নাকি মেয়ের অবয়ব সে সেটা বুঝতে পারে না, তবে এই জিনিসটা তার জন্য অনেক ভয়ানক। সে মারাত্মক ভয় পাওয়া শুরু করে এরপর থেকে। বাসায় জানানোর পর আসলে সত্যি কথা বলতে এই নিয়ে তার ফ্যামিলি কিছুই বলে না, ওর রাত জাগো কেন, এটা করো কেন, ভূতের মুভি দেখা বন্ধ করে দাও, এই সে এরকম কিছু না, ভুল টুল দেখছো, এগুলো বলে উড়িয়ে দেয়। তার ফ্যামিলি আসলে বিশ্বাসও করে না, পাত্তাও দেয় না এইসব কথায়। সিয়ামও জিনিসটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। এর মাঝে ঘটে আরো একটা ঘটনা, আসলে সিয়ামের যে ছোট বোন সে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়, এবং মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে যায়। তাকে হসপিটালে নেওয়ার পর ডাক্তাররাও আসলে ফাইন্ড আউট করতে পারে না, অনেক চেক আপ টেক আপ করানোর পরও কিচ্ছু ধরা পড়ে না যে আসলে সমস্যাটা কি তার ছোট বোনের। এরকম দিন বে দিন তার ছোট বোনের শরীরে শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তার সিয়ামের নানু বাড়ি থেকে বলে যে তাকে গ্রামে নিয়ে আসতে। তো সিয়ামের ফ্যামিলি, সিয়ামের মা এবং তার যে খালা, সে তারা দুজন মিলে সেই তার ছোট বোনকে তাদের নানু বাড়ি মানে অর্থাৎ গ্রামে নিয়ে যায়। তো সেক্ষেত্রে সিয়ামদের বাসায় সিয়াম এবং তার বাবা ছাড়া আর কেউ সেই মুহূর্তে ছিল না। তো সিয়ামের বাবাও হচ্ছে ব্যবসায়িক কিছু কাজে ম্যাক্সিমাম অফ দ্য টাইম বাইরেই থাকে, এবং বাসায় আসতে আসতে আঙ্কেলের অনেক রাত হয়, অনেক মাঝে মধ্যে তিনটা চারটা মানে অনেক গভীর রাত হয়ে যায় এরকম অবস্থা। সো কি কাজ করছে আমি সেটাও বলছি না, বিকজ এইসব জিনিস একটু প্রাইভেসি ঝামেলা আছে। সো এরপর থেকে যে ঘটনাটা ঘটতে থাকে, একদিন আঙ্কেলের আসতে খুব দেরি হয় এবং সেদিন সিয়াম সেই পুতুলটাকে তার বাসায় দেখতে পায়, এবং মানে তার রুমেই তো, সিয়ামের রুমেই তো সেই পুতুলটা ছিল ওয়ার্ড্রপের উপরে। এরকম একদিন বাসায় তার ফ্রেন্ডকে নিয়ে আসে, যেহেতু আঙ্কেলের আসতে দেরি হবে তাই তার ফ্রেন্ডকে নিয়ে আসে, সারাদিন থাকে। সিয়াম একটা জিনিস লক্ষ্য করছিল যে তার ফ্রেন্ড যখন বাসায় এন্টার করে এবং সেই পুতুলটাকে দেখার পর তার ফ্রেন্ডও সেই পুতুলটাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। এই জিনিসটা সিয়ামের খুবই অবাক লাগে। সিয়াম জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুই পুতুলটাকে দেখে এরকম ভয় পাচ্ছিস কেন? তার বন্ধু না কিছু বলতে চায় না সিয়ামকে। সারাদিন থাকে, তারা খুব চিল করে, তারা খুব আড্ডা দেয়। কিন্তু সিয়াম চাচ্ছিল যে তার ফ্রেন্ড যাতে রাতে থাকে, কারণ সিয়াম একা একা একটু ভয় পায়, একটু তার কাছে আনকমফোর্টেবল ফিল হয়। আর আঙ্কেল আদৌ আসবে কিনা বাসায়, নাকি সেখানে থেকে যাবে, এটারও কোনো গ্যারান্টি নাই। সো তার কারণে সিয়াম তার ফ্রেন্ডকে বলে থেকে যেতে বাসায়। কিন্তু সিয়ামের ফ্রেন্ড তো কোনো মতেই রাজি না। অথচ সিয়ামের ফ্রেন্ড নিজেই সিয়ামকে বলতেছে যে তুই আমাদের বাসায় চল, তোর আজকে এখানে থাকাটা ঠিক হবে না। তো সিয়াম এদিক দিয়ে ভাবে রাসেল ভাই যে যদি রাতে বাবা এসে পড়ে, যদি বাবা এসে পড়ে তাহলে তো আবার ঝামেলা হবে, তাহলে কি করব। তো ইটস বেটার যে আমি থেকেই যাই, সমস্যা নেই তুই চলে যা। যেটা টু বি ভেরি অনেস্ট খুবই একটা ব্যাড ডিসিশন ছিল, খুবই বাজে একটা ডিসিশন ছিল যেটা সিয়াম এখন মনে করে। তো তার ফ্রেন্ড চলে যায় এবং সিয়াম নর্মালি ফ্রেশ ট্রেশ হয়ে ডিসিশন নেয় যে সে রাতে মুভি দেখে ঘুমাবে। তো নর্মালি খাওয়া দাওয়া শেষ করার পর, ফ্রেশ ট্রেশ হওয়ার পর সে রুমে এন্টার করে, সব রুমে লাইট টাইট অফ করে সে তার রুমে নর্মালি পিসিতে ফেসবুক ব্রাউজিং করছিল। এমন সময় হঠাৎ সে লক্ষ্য করে যে অন্যান্য রুমের লাইট হঠাৎ করে অন হয়ে যায় তার চোখের সামনে। মানে সে তার পিসি চালাচ্ছে, সে নর্মালি দেখতে পাচ্ছে যে হঠাৎ করে তার বাকি রুমের লাইটগুলো হঠাৎ করে জ্বলে উঠল। সে তাকালো, সে স্টক হয়ে গেল সেই জিনিসটা দেখে। তার চোখের সামনে এই লাইটগুলো আবারও নিভে 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 অফ হয়ে গেল। জিনিসটা অনেকটা আস্তে 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 আবার লাইটগুলো নিভে হয়ে গেল। এরকম একটা দৃশ্য অনেকেই অনেক সিনেমায় দেখে থাকবেন, অনেক মুভিতে দেখে থাকবেন। এই জিনিসটা অনেকটা সিনেম্যাটিক লাগলো তার কাছে জিনিসটা। এটা দেখে সে লাভ দিয়ে উঠল যে এটা কি হলো। সে কৌতূহলবশত ওই রুমগুলোতে যায়, গিয়ে দেখে যে না, সবকিছু নর্মাল, লাইটের সুইচটাও অফ এবং লাইট অফ, সবকিছু নর্মাল, কোনো কিছুই নাই। সে রুমে ফিরে এবং ফিরার পর সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। সে যে ওয়ার্ড্রপের উপরে সে পুতুলটাকে রেখেছিল রাসেল ভাই, সে পুতুলটা ওয়ার্ড্রপের উপর নাই। তার পুরো রুম থেকে সে পুতুলটার কোনো অস্তিত্বই নেই। ফার্স্টে জিনিসটা দেখে সে খুব ঘাবড়ে যায় এবং সে ভাবে যে হয়তো বা ওই ওয়ার্ড্রপের পিছন দিক দিয়ে পড়ে গেছে কোনো একভাবে পুতুলটা। এই ভেবে নিজের মনকে কোনো মতো সান্ত্বনা দেয় সে। তো হঠাৎ এসব জিনিস ঘটতে থাকার কারণে সিয়াম একটু ভয় পেয়ে যায়, যার কারণে সে ডিসাইড করে যে সে সাউন্ড বক্সে গান বাজাবে। তো আসলে সে সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান বাজাতে থাকে এবং বসে বসে ভাবতে থাকে যে আসলে কি ঘটছে। এমন সময় সিয়াম লক্ষ্য করতে থাকে যে তার যে রুমের দরজা, তার রুমের দরজার ওই সাইড থেকে সেই বাচ্চা পুতুলটা উঁকি মারছে। অর্থাৎ অর্ধেক অবস্থায় সে বাচ্চা পুতুলটার চেহারা দেখতে পায় সে, এবং তার চোখগুলো অনেকটা লাল অবস্থায় সে লক্ষ্য করে। এবং আরো উইয়ার্ড বিষয় হচ্ছে যে সে বুঝতে পারতেছে যে সেই বাচ্চা পুতুলটার পেটের জায়গায় যে অংশে তার ছোট বোনটা ছুরি মেরেছিল সেই জায়গা থেকে অনবরত রক্ত পড়ছে, মানে তাজা রক্ত গড়িয়ে পড়ছে, এরকম একটা দৃশ্য সে দেখতে পায়। হঠাৎ এই ধরনের ভয়ানক দৃশ্য দেখার পর সে ঘাবড়ে যায় বেশ, এবং তার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা সেই পুতুলটাকে উদ্দেশ্য করে ছুড়ে মারে। সে ফোনটা সেই পুতুলটার গায়ে লেগে সেই পুতুলটা ছিটকে যেয়ে পড়ে অন্য জায়গায়। সে বেশ আতঙ্কিত হয়ে যায় রাসেল ভাই। এমন সময় সিয়ামের পা ধরে কে জানি টান মারে পিছন দিক থেকে। সিয়াম মাটিতে পড়ে যায়, বেশ ব্যথা পায় সে, এবং তার পা ধরে কে যেন টেনে নিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। হঠাৎ এ ধরনের উইয়ার্ড জিনিসপত্র ঘটতে থাকার কারণে সে আর নিতে পারে না, এবং একটা সময় তার কাছে মনে হয় যে সেই জানালা, যে জানালায় গ্রিল নেই তাদের, সেই জানালার কাছে তাকে অদৃশ্য কিছু একটা খুব জোরে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা দেখতে না দেখতেই সে অজ্ঞান হয়ে যায় রাসেল ভাই, সেন্সলেস হয়ে যায়, সে এই জিনিসটা নিতে পারে না। তার যখন জ্ঞান ফিরে তখন সে সেই রুমেই, তার রুমেই উপস্থিত, এবং সেই যখন জ্ঞান ফিরে তখন সে চারিদিকে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু নর্মাল, সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান বাজছে, সে চেয়ারে বসে আছে, রুমের লাইট জ্বালানো, এবং সে পুতুলটা সেই ওয়ার্ড্রপের উপরেই বসানো অবস্থায় আছে, সবকিছু স্বাভাবিক। তো সে সময় সিয়াম ভাবে যে হয়তোবা সে স্বপ্ন দেখেছে কোনো একটা। সিয়াম তখন ঘড়িতে দেখে যে তখন রাত আড়াইটা বাজে প্রায়, তো সে ডিসাইড করে যে সে ঘুমাইতে যাবে। তারপর সে ওয়াশরুমে যে ফ্রেশ ট্রেশ হয় এবং ফ্রেশ ট্রেশ হয়ে যখনই রুমে ফিরতে যায় তখনই ঘটে আরো একটা ভয়ানক ঘটনা। সে যখনই রুমে ফিরতে যায় রাসেল ভাই, সে দেখে যে সেই পুতুলটা তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং এখন সে পুরো পুতুলটাকে দেখতে পাচ্ছে এবং পুতুলটার পেটের থেকে সেই কাটা অংশ থেকে মানে একটা মানে পুতুল কিন্তু মনে হচ্ছে যে একদম মানুষ, ছোট একটা মানুষ দাঁড়ায় আছে তার সামনে, এরকম একটা অবস্থা। সে পুতুলের পেটে থেকে অনবরত তাজা রক্ত পড়ছে এবং পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং সেই পুতুলটার চেহারা আসলে এটাই ইন্টারেস্টিং বিষয় যে পুতুলটাকে যখন তার বাসায় আনা হয়, পুতুলটার ফেস অনেক স্মাইলি ফেস ছিল, পুতুলটা চেহারা অনেক মায়াবী ছিল, কিন্তু এখন সিয়াম লক্ষ্য করছে যে সেই পুতুলটার চেহারা খুবই রাগান্বিত এবং বেশ রাগি অবস্থায় পুতুলটা সেই সিয়ামের দিকে তাকিয়ে আছে। এবং হঠাৎ করে সিয়াম পিছন থেকে একটা ধাক্কা অনুভব করে এবং সিয়াম আবারও মাটিতে পড়ে যায় এবং তার কাছে আবারও মনে হয় যে খুব শক্তিশালী কিছু একটা তার পা ধরে টেনে আবারও সে একই জানালার কাছে নিয়ে গেছে। এবং সিয়াম এবার বুঝতে পারছে যে এবার আর তার কোনো রক্ষা নেই, তাকে এবার হয়তো বা এখান থেকে ফেলে দেওয়া হবে। সে কিছু ভেবে ওঠার আগেই সে আবারও সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই, এরপর তার আর কিচ্ছু মনে নেই। এবং এরপর যখন তার জ্ঞান ফিরে তখন সে তার নিজের বাসায়, এবং তখন সকাল হয়ে গেছে এবং তার বাসায় তো অবস্থা একদমই খারাপ। তার বাবা এসে পড়ে এবং চারপাশের প্রতিবেশীরা ভিড় করে তার রুমে এবং সে শোয়া অবস্থায়। তার জ্ঞান ফিরতেই সে তার বাবাকে সবকিছু জিজ্ঞেস করে যে কিভাবে কি হলো, এবং তার বাবা উল্টা তাকে জিজ্ঞেস করে যে কিভাবে কি হয়েছে, কি হয়েছিল সারা রাত। তো সে সিয়াম সবকিছুই আসলে খুলে বলে। তো আঙ্কেল কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, কারণ যা ঘটেছে সেটা যে কেউ শুনলেই সাথে সাথে বিশ্বাস করে নেবে, জিনিসটা খুবই উইয়ার্ড। সো আঙ্কেল বিশ্বাস না করলেও সিয়ামের এই অবস্থা দেখে, সিয়াম তো ততক্ষণে ভয় একদম শেষ এরকম একটা অবস্থা, তো সিয়ামের এই অবস্থা থেকে আঙ্কেল বলে যে তার বোনকে এই সব কিছুই জানানোর কোনো দরকার নাই। তো আঙ্কেল মানে সিয়ামের বাবা সিয়ামকে বলে যে রাতে যখন বাসায় এসে গেট খুলছিল না, তখন আঙ্কেল চিন্তায় করে গেট ভেঙে সিয়ামকে দেখে এবং সিয়াম তখন চিৎকার করছিল এবং সিয়ামকে আঙ্কেল দেখতে পায় যে সিয়ামকে কোন অদৃশ্য একটা কিছু সেই জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবং শেষ মুহূর্তে যে আঙ্কেল যদি তাকে রিসিভ না করত বা রেস্কিউ না করত, হয়তো বা সিয়ামকে আসলেই ফেলে দিত, এরকমটা আসলে সিয়ামের বাবা সিয়ামকে জানায়। এবং এই শুনে সিয়াম বেশ ভয় পায়। এসব কাহিনী শোনার পর প্রতিবেশীরা ঠিক করে যে সে পুতুলটাকে পুড়িয়ে ফেলা হবে এবং তারা পুড়িয়ে ফেলার ডিসিশন নেয়। বাট আশ্চর্যের বিষয় এটাই যে সে পরে সেই পুতুলটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আফটার লং টাইম যখন সবাই খোঁজাখুঁজিতে ব্যস্ত, তখন একটা সময় গিয়ে সিয়ামের খাটের নিচে সে পুতুলটাকে পড়া অবস্থায় পাওয়া যায়। এবং আরো আশ্চর্যের বিষয় এটাই যে যখন সে পুতুলটাকে বের করে আনা হয়, তখন সে পুতুলটা সেই কাটা অংশে বা ফিটে যাওয়া অংশে, আসলে কাটা অংশ তো প্লাস্টিকের পুতুল ছিল, তো সেই কাটা অংশে বা ফিটে যাওয়া অংশে তখনও তাজা রক্তের একটা দাগ ছিল। সো এই জিনিসটা দেখার পর সিয়াম আবারও অবাক হয়ে যায় এবং ফাইনালি সবাই ঠিক করে যে এটাকে পুড়িয়েই ফেলা হবে এবং ফাইনালি এটাকে পুড়িয়ে ফেলা হয়। তারপরও ঝামেলা হচ্ছে, তারপর সবকিছু ঠিক হয়ে যায় রাসেল ভাই, তারপরও সবকিছু ঠিক হয়ে যায়। বাট সিয়াম আসলে খুব অসুস্থ হয়ে যায় এবং ফাইনালি হুজুরের শরণাপন্ন হইতে হয় তাকে। তো হুজুর পরে জানায় যে এই পুতুলটা কোন সাধারণ পুতুল ছিল না। এই পুতুলে এটা এমন একটা ধরনের পুতুল যে পুতুলে আসলে খারাপ জিনরা ভর করে থাকে সবসময়। এবং এই জিনিসটা সে পরে যখন রাসেল ভাই সে রিসার্চ করে ইন্টারনেটে এবং সে জানতে পারে যে এই ধরনের পুতুলগুলোতে আসলে খারাপ জিনরা বেশি অ্যাট্রাক্ট হয় এবং এই ধরনের পুতুলগুলোতেই খারাপ জিনরা ভর করে বসে এবং নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করে তারা। এবং এই জিনটার আরো একটা রহস্য হচ্ছে যে এই জিনটা এখানে বন্দি অবস্থায় ছিল, আটকা অবস্থায় ছিল, অনেকটা আপনারা লিসনার সাথে অ্যানাবেলা মুভির সাথে রিলেট করতে পারবেন অনেকটা। বাট অ্যানাবেলার কাহিনী আলাদা, এটা আপনারা সবাই জানেন। যাই হোক, সো এই জিনিসটা জানার পর সিয়াম বেশ ভয় পায় এবং সিয়াম হুজুরকে জিজ্ঞেস করে যে সবকিছু কি এখন ঠিক আছে কিনা। সো সবকিছু ঠিক আছে, যেহেতু সে পুতুলটাকে পুড়িয়ে ফেলার পর সবকিছুই সেই মানে সে জিনটা ছাড়া পেয়ে যায়, এবং সে জিনটা ছাড়া পেয়ে যায় অবশ্য খারাপ জিন ছিল, যার কারণে সে হুজুরটা পরবর্তীতে জিনটাকে শেষ করে দেয়। যেহেতু খারাপ জিন ছিল, পরবর্তীতে সে হুজুরটা সেই জিনটাকে শেষ করে দেয়। অ্যান্ড তারপর থেকে আসলে সিয়াম সুস্থ হয়ে যায়, তার ছোট বোনও সুস্থ হয়ে যায়, এবং বেশ কিছু আমল দেয়, বেশ কিছু তদবির দেয়, যার কারণে সেটা করতে করতে ফাইনালি সিয়াম সুস্থ হয়ে পড়ে। তো সিয়াম যেটা জিনিসটা আমার ফ্রেন্ডকে বলতে চাচ্ছিল বারবার, যে এই ধরনের পুতুল কিনা উচিত না, কারণ ম্যাক্সিমাম অফ দ্য টাইম এই পুতুলগুলার উপরেই খারাপ জিনরা ভর করে থাকে এবং বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে, এবং অনেক সময় অনেক ব্ল্যাক ম্যাজিশিয়ানও কিন্তু এই ধরনের পুতুল ইউজ করে থাকে। রাসেল ভাই, জিনিসটা আসলে অনেকেই হয়তো জানেন, যারা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শুনেন বেশি তাদের এটা হয়তো বা অনেকেই পরিচিত। যদিও পুতুলটা খুবই যে ব্ল্যাক ম্যাজিকের মতো ভয়ানক ছিল ব্যাপারটা এরকম না, কিন্তু ওই খারাপ জিনের কারণে পুতুলটা শেষ পর্যন্ত ভয়ানক একটা রূপ নেয় এবং এই আর কি। তো এটাই ছিল আসলে ঘটনা, আশা করি লিসেনারদের ভালোই লেগেছে। এরপরে সিয়াম সুস্থ হয়ে যায় এবং এই আর কি, এরপরে আর এরকম কিছু তাদের সাথে আর ঘটে না, সবকিছু নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। এটাই ছিল ঘটনা ফাসা ভাই, এবং আশা করি লিসেনারদের এই ঘটনাটা বেশ ভালোই লেগেছে। ঘটনাটা আমি জানি না কেমন লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার কাছে একটু অদ্ভুতই মনে হলো, যদিও এই ধরনের ঘটনা হয়তো বা আপনারা অনেক ফিল্মে দেখে থাকবেন, তারপর আমার কাছে মনে হয় আপনাদের কাছে ঘটনাটা ভালোই লেগেছে। আর আমি চেষ্টা করেছি শুধুমাত্র ঘটনাটাই আপনাদের সামনে উপস্থাপন করার। তো আজকের মতো এখানেই শেষ করছি, আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আরো একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ফ্রেন্ড আমার সাথে একটা ঘটনা শেয়ার করবে, সেটা ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। দোয়া করবেন সবাই আমার জন্য, এবং অবশ্যই জানাবেন যে ঘটনাটা কেমন লেগেছে। আর এই আর কি, আমি ইব্রাহিম হোসেন ভোট ডট কমের একজন মডারেটর, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ রাসেল ভাই সুযোগ করে দেওয়ার জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এবং আজকে আমরা অনেক লম্বা লম্বা কিছু ঘটনা আমরা যেরকম শুনেছি সেরকম মাঝারি ধরনের ঘটনা আমরা শুনেছি, একবারে চার পাঁচ মিনিটের ঘটনা যেগুলো সেগুলো না, বাট আমি সেটা করেছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যেই ভদ্রলোক, যে বয়স্ক ভদ্রলোকের কথা বা যে বৃদ্ধের কথা আপনারা জানতে চেয়েছিলেন, তার ছবিটা অলরেডি আমাদের পেজে কিন্তু আপলোড করা হয়েছে এবং 80% এই বৃদ্ধ লোকের সাথে মিলে যায় সবকিছু। তো এখন আমার যেটা মনে হয় যে আপনার সেই এই যে ভদ্রলোক যাকে আপনি এখন ছবিতে দেখছেন, সেই ভদ্রলোককে এমন তো হতেই পারে যে সেই ভদ্রলোককে আপনি আজকে হঠাৎ করে ঘুম ভেঙে চোখ খুলে আবারও দেখে ফেললেন, কেমন হবে তখন? এই যে ওয়াং নামে যে ভদ্রলোক, সেই ভদ্রলোককে যদি আপনি দেখে ফেলেন, আমাদের পেজটা ভিজিট করলে আপনি সেই ভদ্রলোককে দেখতে পারবেন, ঘুমানোর আগে অবশ্যই দেখে ফেলবেন। www.facebook.com/rasel.shadhin এখানে গিয়ে বা আমাদের পেজ থেকে আপনারা এই ছবিটা দেখে ফেলবেন, এবং এই ছবিটা দেখা মাত্র আমার কেন যেন মনে হয় যে আপনারা রাতের বেলায় কেউ না কেউ তো অবশ্যই ঘুম ভেঙে তাকে দেখে ফেলতেই পারেন। হয়তো দেখবেন কেউ ঘরের দরজায় চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ হয়তো দেখবেন যে খোলা জানালায় দাঁড়িয়ে আছে, কেউ হয়তো দেখবেন যে পর্দার পেছনে দাঁড়িয়ে আছে, কেউ হয়তো দেখবেন যে মশারির পাশে দাঁড়িয়ে আছে, কেউ হয়তো দেখবেন খাটের ওপর বসে আছে, কেউ হয়তো দেখবেন সোফায় বসে আছে, কেউ হয়তো দেখবেন আরো অন্যভাবে, মানে শুধু চেহারাটাই দেখবেন যে ওপরে ভাসছে। এরকম নানান রকমের ঘটনাই কিন্তু ঘটতে পারে আজকের এই ঘটনাটি নিয়ে। রোমানের যে ঘটনাটি শেয়ার করেছে রোমান, সেই ঘটনাটি নিয়ে রোমানের পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করছি, ইউসের পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করছি, আফনান ভাইয়ের পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করছি, কারণ সামনে হ্যালোইন, আমাদের উই নিড মোর স্টোরিজ। এবং আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট bhoot.com@gmail.com এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এই ছবিটি যারা দেখতে চেয়েছিলেন তাদেরকে তো আমি বলেই দিলাম, অসংখ্য মানুষ দেখতে চেয়েছেন, 27,751 কমেন্ট এখন আমাদের এখানে, এবং অনেক মানুষ আজকে আমাদের এটা দেখতে চেয়েছেন এবং আমি তাদের সবার জন্য এই ছবিটি bhoot.com এর পক্ষ থেকে আপলোড করে দিলাম। মনে রাখবেন যেই ছবিটি এখানে আঁকা হয়েছে বা যেই ছবিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার সাথে হুবহু মিলে যাওয়ার কিন্তু একটা ব্যাপার রয়েছে। সুতরাং এই বৃদ্ধ যদি আপনার পেছনে বা আপনার সাথে থাকে তাহলে তো অবাক হবার কিছু নেই। এবং এই যে অনেকেই লিখছেন যে আসলে মায়াবী দেখতে, দেখুন কিন্তু মানে যাদের যারা বেশি ভয় পান বা রাতের বেলায় ভাবছেন যে আমি হঠাৎ করে পুরো জিনিসটাই দেখে ফেলতে পারি, তাদেরকে আমি না দেখতেই সাজেস্ট করব। এটা মানে এটা এটা তো আসলে যুদ্ধ জয়ের মতন কোন ঘটনা না, সুতরাং না দেখলেও যে খুব বেশি যাবে আসবে তা না, কিন্তু ভয় বেশি পেলে আমি বলবো যে সাজেস্ট করব যে না দেখতে। যাই হোক, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আজকের মতো এখানে শেষ করতে চাই। আমাদের আজকে লম্বা একটা এপিসোড ছিল, 2:21 বাজে এখন। আমি
এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com।